অর্জুনের মাথায় বিদ্যুৎ চলকে উঠল।
ফাদার উইটলো একটা ছোট্ট বাক্স খুলে,
কি যে বলেন স্যার,
কিভাবে লোকটার মতলব আগাম অনুমান করল এই তিন মাসে? কিন্তু কিরিটির সর্বাঙ্গ তখন অসার,
মৃত্যুর ঠিকানা ও সর্বাঙ্গে লেখা।
ভালোবাসাই হল সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু।
থ্রিলার ল্যান্ড প্রতি শুক্রবার ইউটিউবে এবং প্রতি বৃহস্পতিবার স্পটিফাইতে।
কম বিজ্ঞাপনে হাই কোয়ালিটি অডিওতে গল্প উপভোগ করতে চাইলে যেতে হবে আমাদের স্পটিফাই চ্যানেলে। লিংক রইল পিনড কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে। হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। আজ শুনবে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর কলমে অলৌকিক কাহিনী কাক জ্যোৎস্না। এই গল্পটা আমরা নিয়েছি দেজ পাবলিশিং থেকে প্রকাশিত লেখকের অশরীরী শরীর এই বইটা থেকে। বইটা সংগ্রহ করার লিংক রইল ডেসক্রিপশন বক্সে, চেক আউট করতে ভুলো না। শুনতে থাকো কাক জ্যোৎস্না।
সারাদিন বেশ কাজের চাপ গেছে, সৌম্যর বেশ ক্লান্ত লাগছিল বাড়ি ফিরে। অফিসের পোশাক ছেড়ে পাজামা পাঞ্জাবি পরে সৌম্য একটু রিল্যাক্সড হওয়ার চেষ্টা করছিল। সামনে টেবিলে রাখা বিয়ারের ক্যানটা তুলে সোফায় আধশোয়া অবস্থাতে মাঝে মাঝে চুমুক দিচ্ছিল সে। ঘণ্টাখানেক এইভাবেই কাটিয়ে রাত ১০টা বাজলে রাতের খাবার খেয়ে সে শুয়ে পড়বে। এমন সময় ল্যান্ড ফোনটা বাজতে আরম্ভ করল। সৌম্য অনুমান করল নিশ্চয়ই বিজ্ঞাপন দেখে কেউ ফোন করেছে। সাধারণত তার পরিচিতরা ল্যান্ড ফোনে ফোন করে না, এখন সেলফোনের যুগ। ল্যান্ডলাইনের কানেকশনটা সে নেহাতি রেখে দিয়েছিল তার বাবা মায়ের স্মৃতি হিসেবে। বিজ্ঞাপনটা কাগজে দেওয়ার ব্যাপারে যখন রুস্তমের সঙ্গে তার কথা হচ্ছিল, তখন সে রুস্তমকে বলেছিল,
মোবাইল নাম্বার দিলেই তো যখন তখন ফোন করবে, আমি অফিসে বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকলে ফোন তুলতে পারবো না।
তাহলে ল্যান্ডলাইন নাম্বারটা দিয়ে দে, তুই বাড়িতে থাকলে ফোন ধরবি, না হলে ধরবি না। আসলে সৌম্য বিজ্ঞাপন দেওয়ার ব্যাপারটা এড়াতে চাইছিল, অন্যদিকে রুস্তম চাইছিল বিজ্ঞাপনটা যাতে দেওয়া হয়, এবং তা সৌম্যর ভালোর কথা ভেবেই। গত এক মাসে এমন ফোন অন্তত ৫০ বার রিসিভ করে সৌম্য। যারা ফোন করে তাদের মধ্যে অধিকাংশই অবান্তর নানান কথা বলে, প্রশ্ন করে তারপর ফোন রেখেও দেয়। এই ফোনগুলো সূত্র ধরে গত এক মাসে অন্তত ৭-৮টা জায়গাতে গিয়েছিল সৌম্য। কোনোবার কোনো ফুডকোর্টে একাকি পাত্রীর সঙ্গে দেখা করতে, কখনো আবার পাত্রীর পরিবারের অনুরোধে তাদের বাড়িতে। সেসব ক্ষেত্রে অবশ্য রুস্তম তার সঙ্গী হয়েছে, কিন্তু বাড়ি বয়ে যাদেরকে দেখতে গেছিল তাদের কাউকেই ঠিক পছন্দ হয়নি সৌম্যর। মনে হয়েছে সেসব মেয়ে বা তাদের পরিবারের সঙ্গে সৌম্যর রুচি মিলবে না, অথবা মনে হয়েছে তারা শ্রাবস্ত্রীর ফটোকপি। উচ্চাকাঙ্ক্ষা আর লোভ তাদের মধ্যে প্রবল। শুধু শুধু পাত্রী দেখতে যাওয়ার কারণে তাই প্রচুর সময় নষ্ট হয়েছে সৌম্যর। তাই প্রথমবার ফোনটা বেজে চললেও তা ধরার খুব একটা আগ্রহ প্রকাশ করল না সৌম্য। নিঃশব্দে বিয়ারের ক্যানে চুমুক দিতে লাগল সে। মিনিট তিনেক পর আবার বাজতে আরম্ভ করল ফোনটা। এইবার তার মনে হল ফোনটা রুস্তমের নয় তো। দুদিন হল সে অফিসের কাজে ব্যাংকক গেছে, হয়তো কোনো কারণে ওখান থেকে সেলফোনে যোগাযোগ করতে না পেরে ল্যান্ডলাইনে তাকে ধরার চেষ্টা করছে। কথাটা মনে হতেই সে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ফোনটা ওঠাল।
হ্যালো,
আমি কি সৌম্য সান্যালের সঙ্গে কথা বলতে পারি? খবরের কাগজের বিজ্ঞাপন থেকে নাম্বারটা পেয়েছি।
আমি সৌম্য সান্যাল, বলুন।
ও নমস্কার, আমার নাম কৃষ্ণকুলি সেন, আপনার সঙ্গে একটু কথা বলা যাবে?
হ্যাঁ বলুন।
আসলে আপনার বিজ্ঞাপনটা বেশ ইউনিক লাগল। ওই যে লিখেছেন আপনি দাবিহীন, যে কোনো বর্ণ গোত্রের পাত্রী হলেই চলবে, রূপ নয় গুণই কাম্য, বিশেষত এই শেষ কথাটার জন্যই আমি ফোন করার সাহস পেলাম। তা গুণ বলতে আপনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? রান্নাবান্না, ঘরকন্না এসব?
না, আসলে বিজ্ঞাপনে তো এত কিছু লেখা যায় না। গুণ বলতে আমি বোঝাতে চেয়েছি মানবিক গুণের কথা। একসঙ্গে জীবন কাটাতে হলে দুজন নারী পুরুষের মধ্যে যে গুণগুলো থাকা প্রয়োজন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, একে অপরের দুঃখ আনন্দের শরিক হওয়ার কথা।
সত্যি কি আপনি নারীর শরীরের সৌন্দর্যের ব্যাপারে আগ্রহী নন? নারী ও পুরুষের দৈহিক ভালোবাসাও কিন্তু দাম্পত্য জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ।
সৌম্য মেয়েটার কথা শুনে বেশ অবাক হয়ে গেল। সে এখনো পর্যন্ত যাদের সঙ্গে বিজ্ঞাপনের কারণে দেখা করেছে তারা কেউই সরাসরি এই প্রসঙ্গটা উত্থাপন করেনি।
আপনার পরিচয়টা জানতে পারি কি? আপনি নিজেই কি পাত্রী?
হ্যাঁ।
দেখুন, দাম্পত্য জীবনে দৈহিক ভালোবাসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ঠিকই, তবে আমার মনে হয় সেটা ক্ষণস্থায়ী। আপনাকে যে গুণগুলোর কথা একটু আগে বললাম, সেই সবের ওপরেই সুখী দাম্পত্য নির্ভর করে, এটা আমি মানি।
আচ্ছা, আমরা একবার দেখা করে কথা বলতে পারি? আপনি যদি আমার বাড়িতে একবার আসেন, বাড়ি মানে ফ্ল্যাট রাজারহাটে।
হয়তো যাওয়া যায়, কিন্তু তার আগে নিজের সম্পর্কে আপনাকে কয়েকটা কথা জানিয়ে রাখা ভালো। এই যেমন, আমার ধর্মকর্ম নিয়ে কোনো আগ্রহ নেই। গরু, শুয়োর, মদ সবই খাই। জীবনে কয়েকবার বন্ধুদের সঙ্গে রেড লাইট এরিয়াতেও গেছিলাম। প্রাক্তনের সঙ্গে আমার 5 বছরের সম্পর্ক ছিল, 1 বছরও হয়নি আমার ব্রেকআপ হয়েছে।
আপনার অকপট স্বীকারোক্তি শুনে ভালো লাগলো বেশ। আপনার প্রতি শ্রদ্ধা বাড়ল। আর আপনি নিজের সম্পর্কে যে কথাগুলো বললেন, শুধু সেটুকু শুনে কোনো মানুষকে জাজ করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাটাই যথেষ্ট থাকে। আমার এই 30 বছরের জীবনে আমি এমন অনেক মানুষ দেখেছি যাদের কারোর সঙ্গে কোনো পূর্ব সম্পর্ক আমার ছিল না। তারা কেউ কোনোদিন রেড লাইট এরিয়াও যাননি, এমনকি মদও খাননি, অথচ আমার তাদের মানুষ বলে মনেই হয়নি। চলুন না, আমরা একটু সামনাসামনি বসে কথা বলি।
এবার সৌম্য আর তাকে না বলতে পারল না। মেয়েটার কথা বলার ধরনটা বেশ অন্যরকম। তাছাড়া এতগুলো দিন যখন নষ্ট হয়েছে, তখন আরো একটা দিন না হয় হোক, তবে এই শেষবার রুস্তমকে বলে দেবে সে।
ঠিক আছে, যেতে পারি, রবিবার সন্ধে ফাঁকা আছি।
ও, কালই তো রবিবার, 7টা নাগাদ সন্ধেবেলায় চলে আসুন আরণ্যক অ্যাপার্টমেন্ট, টপ ফ্লোরে আমি থাকি, 20তলা।
ঠিক আছে, সময় মতো পৌঁছে যাব, আর একাই যাব। আর একটা কথা বলে রাখি, কোনো খাওয়ারের আয়োজন করবেন না প্লিজ। এই ধরনের সাক্ষাতে গিয়ে আমি সাধারণত খাই না।
তার কথা শুনে মেয়েটা উপাস থেকে হাসল। সৌম্যর বাড়ির ঠিকানা সে আর জিজ্ঞেস করল না, কারণ বিজ্ঞাপনেই লেখা ছিল সৌম্য গড়িয়া নিবাসী। মেয়েটা তার নিজের ঠিকানাটা সৌম্যকে ভালো করে বুঝিয়ে ফোন ছেড়ে দিল। বিয়ারের ক্যানটা শেষ হয়ে গেছিল। ফ্রিজ থেকে আরেকটা নতুন বিয়ারের ক্যান বের করে সেটা নিয়ে আবার সোফায় বসল সে। শ্রাবস্তী তার হাত ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার পর সৌম্য মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা প্রায় বন্ধই করে দিয়েছিল। দিনের পর দিন অফিস থেকে ছুটি নিয়ে সারা দিন মদে ডুবে থাকত। তখন সেই অবস্থা থেকে এই রুস্তমই তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। এখন সৌম্য মদ্যপান করে ঠিকই, তবে বেশি মাত্রায় নয়। এই শনিবার সন্ধ্যায় সারা সপ্তাহের ক্লান্তি দূর করার জন্য একটু বিয়ার খায় সে, আর মাসে 1-2বার কোনো পার্টিতে যায়। রুস্তম আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে সৌম্যর মনে আর এক বিন্দুও অবসাদ যাতে কাজ না করে। নতুন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে যাতে শ্রাবস্তীকে সে ভুলে যেতে পারে। আসলে এই উদ্যোগের পেছনে রুস্তমের একটা অপরাধ বোধ কাজ করে। শ্রাবস্তী সম্পর্কে রুস্তমের মাস্তুতো বোন হয়, সেই শ্রাবস্তীর সঙ্গে সৌম্যর পরিচয়টা করিয়ে দিয়েছিল। রুস্তম বলেছিল, তার বিধবা মাসি অনেক কষ্ট করে মেয়েকে বড় করেছেন। রুস্তমের এই সার্টিফিকেট আর শ্রাবস্তীর চোখ ঝলসানো রূপ, এই দুইয়ের কারণেই শ্রাবস্তীর প্রতি আকৃষ্ট হয়েছিল সৌম্য। তারপর সৌম্যর দিক থেকে তা পরিণত হয়েছিল গভীর প্রেমে। সম্পর্ক গড়ে উঠেছিল দুজনের মধ্যে, যে সম্পর্কটা শেষ পর্যন্ত ভেঙে দিল শ্রাবস্তী। রুস্তম বা সৌম্য কেউই ধারণা করতে পারেনি যে এরকম একটা কিছু ঘটবে। শ্রাবস্তীর জন্য যে অফিসে সে চাকরি জোগাড় করে দিয়েছিল সেই কোম্পানিতে কিছুদিনের জন্য কাজ করতে আসা এনআরআই বসের সঙ্গে সে আমেরিকা উড়ে গেল। মজার ব্যাপার হল, সৌম্যই কিন্তু শ্রাবস্তীকে নিয়ে গিয়েছিল পাসপোর্ট ভিসা ইত্যাদি করাবার জন্য। শ্রাবস্তী তাকে বলেছিল তার কোম্পানি তাকে 3 মাসের জন্য বিদেশে পাঠাতে চায় ট্রেনিং এর জন্য। কথাটা শুনে সৌম্য খুশি হয়েছিল, আর সেই পাসপোর্ট নিয়েই সে শেষ পর্যন্ত চলে গেল ইন্দ্রজিৎ নামক ছেলেটার সঙ্গে। ইন্দ্রজিতের মতোই কখন যেন মেঘের আড়াল থেকে ছেলেটা শ্রাবস্তীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল সেটা সৌম্য ও রুস্তমের বোধগম্য হয়নি। এমন সময় পাশের ঘর থেকে সৌম্যর সারমেয় লুসি ভুকভুক করে ডেকে উঠল। তার খাওয়ার সময় হয়ে গেছে সেটাই জানান দিচ্ছে সে। সৌম্যর গৃহপরিচারক হরনাথ সোম থেকে শনিবার পর্যন্ত এবাড়ির সমস্ত কাজ করে, লুসির পরিচর্যা করে, তাকে খেতে দেয়। শনিবার সন্ধ্যায় বাস ধরে সে কাঁথিতে তার বাড়ি ফিরে যায়, ফিরে সোমবার সকালে। আজও সে বাড়ি গেছে, তাই সৌম্যকেই খাবার দিতে হবে লুসিকে। তাই লুসির ডাক শুনে সে সোফা থেকে উঠে পড়ল। রবিবার সকালটা কিছুটা ব্যস্ততার মধ্যেই কাটে সৌম্যর। ভোরে উঠে সে সারা সপ্তাহের কাঁচা বাজার করে ফ্রিজে ভরে, তারপর লুসিকে স্নান করায়, তারপর ঘরের টুকিটাকি কিছু কাজকর্ম সেরে নিজের ও লুসির খাবারের ব্যবস্থা করে, তারপর তার অখণ্ড অবসর। বই পড়তে ভালোবাসে সৌম্য, লুসিকে নিয়ে খেলে বাকি সময়টা সে কাটিয়ে দেয়। এদিনও তার ব্যতিক্রম হল না। অবশ্য সন্ধ্যায় তাকে কৃষ্ণকলির সঙ্গে দেখা করতে যেতে হবে, এই ব্যাপারটাও তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এখন শীতের সময়, 5:30 বাজলেই সন্ধ্যা নেমে আসে। দুপুরবেলা একটা ঘুম দিয়ে 5 নাগাদ উঠে তৈরি হয়ে ঠিক 6 নাগাদ গাড়ি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হল সৌম্য। ছোট 4-চাকার গাড়িটা নিজেই ড্রাইভ করে সে। মিনিট 40 মতো সময় লাগলো তার নির্দিষ্ট জায়গায় পৌঁছতে, তারপর আরো 5 মিনিট সময় লাগলো আরণ্যকের সামনে গিয়ে দাঁড়াতে। চারপাশটা বেশ ফাঁকা ফাঁকা। আরণ্যক নামের বহুতলটার বয়স বেশি নয়। কিছুটা তফাতে আরো কয়েকটা আবাসন তৈরির কাজ শুরু হয়েছে। তাদের কাঠামোগুলো খাঁচার মতো দাঁড়িয়ে আছে। গাড়িটা ফ্ল্যাটের সামনের রাস্তায় পার্ক করে গাড়ি থেকে নামল সে। তারপর ঘড়ি দেখল, 7:10। অ্যাপয়েন্টমেন্ট করা থাকলে নির্দিষ্ট সময়ের আগে গিয়ে কারো দরজায় বেল বাজানোটা উচিত নয়। তাই আবাসনের ভিতরে ঢোকার আগে সৌম্য একটা সিগারেট ধরাল, তারপর ভালো করে তাকাল বহুতলটার দিকে। বাইরে থেকে যা বোঝা যাচ্ছে তাতে মাত্র কয়েকটা ফ্ল্যাটের জানালার বাইরে থেকেই আলোর রেখা আসছে। সিগারেটটা ফেলে ধীরে ধীরে সে কম্পাউন্ডে প্রবেশ করল। বেসমেন্টের নানান জায়গায় ইমারতি দ্রব্য পড়ে আছে, অর্থাৎ এখনো এই আবাসনের কাজ পুরোপুরি শেষ হয়নি। বেসমেন্টের টুলের ওপর একটা লোক চাদর মুড়ি দিয়ে বসেছিল, সম্ভবত কেয়ারটেকার গোছের কেউ হবে। তাকে কিছু বলতে হল না সৌম্যর, দিব্যি তার সামনে দিয়েই গটগট করে লিফটে উঠে পড়ল সে। সৌম্যর পরনে দামি স্যুট, তার চেহারার মধ্যেও একটা ব্যক্তিত্ব আছে। তাই হয়তো লোকটা তার নাম পরিচয় বা কোথায় যাবে সেসব জানতে চাইল না। তাকে নিয়ে উপরে উঠতে শুরু করল লিফট। বিভিন্ন তলায় যে করিডোরগুলো চোখে পড়ছে তাতে কোনো মানুষজন কিন্তু চোখে পড়ছে না। লিফটের বাইরে বেরোল সে। সামনে লম্বা করিডোর আর তার একপাশে ফ্ল্যাটের দরজাগুলোর বাইরে থেকে তালা ঝুলছে। দরজাগুলোর দিকে তাকাতে তাকাতে একসময় নির্দিষ্ট ফ্ল্যাটের সামনে সে পৌঁছে গেল। দরজার মাথার ওপর নাম ফলকে ক্যালিগ্রাফিতে লেখা কৃষ্ণকলি সেন। দরজাটা বন্ধ নয়, মৃদু খোলা। তার ফাঁক গলে মৃদু আলো আসছে বাইরে। অন্য একটা শব্দও আসছে, সঙ্গে ধূপের গন্ধ। ডোরবেল টিপল সৌম্য।
দরজা খোলা আছে, ভেতরে চলে আসুন।
ভিতরে প্রবেশ করল সৌম্য। বেশ বড় আকৃতির একটা ড্রয়িং রুম। মেঝেতে কার্পেটের উপর সোফা সেট। ঘরের দেয়ালগুলোর গায়ে সুদৃশ্য কাঠের আলমারিতে কোথাও বই, কোথাও চীনামাটির প্লেট অথবা শোপিস রাখা। দেয়াল থেকে ঝুলছে রবীন্দ্রনাথের ছবি, আর দেয়ালের গায়ে একটা বড় ক্যানভাসে রয়েছে তেল রঙে আঁকা একটা কাকের ছবি। ড্রয়িং রুমের সঙ্গে ফ্ল্যাটের বাকি অংশটা ভারী পর্দা দিয়ে বিচ্ছিন্ন করা, তবে ঘরের ভিতর ঢুকে সে কাউকেই দেখতে পেল না। দরজার সামনে সে চারপাশে তাকাতে লাগল। এমন সময় দরজার পর্দা সরিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল এক নারী। তাকে দেখে মৃদু চমকে উঠল সৌম্য। পরনে কালো শিফনের শাড়ি, কোনোই পর্যন্ত ঢাকা কালো রঙের ব্লাউজ, দীর্ঘ মসৃণ চুল পিছন থেকে তার ঘাড় ছুঁয়ে সামনের দিকে কোমর পর্যন্ত নেমে এসেছে। শরীরের আকৃতির দিক থেকে তন্নিই বলা যায় তাকে, দীর্ঘাঙ্গীও বলা যায়। তবে যে ব্যাপারটায় সৌম্য ভিতরে ভিতরে চমকে উঠল তা হল মেয়েটার গায়ের রং। ঠিক যেন আবলুস কাঠের মতো কালো, এমন কোষ্টি পাথরের মতো কালো গায়ের রং সাধারণত ভারতীয়দের দেখা যায় না।
নমস্কার, আমি কৃষ্ণকলি সেন।
সৌম্য নমস্কারের ভঙ্গিতে নিজের হাত দুটো তার বুকের কাছে তুলে কৃষ্ণকলির দিকে তাকিয়ে রইল।
আমাকে দেখে কি ভাবছেন? না এলেই ভালো হতো। দেখুন, আমি আপনাকে কোনো বিড়ম্বনাতে ফেলতে চাই না। আমাকে দেখার পর নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে এখানে বসুন সেটাও চাই না। দরজা কিন্তু খোলাই আছে, আপনি ইচ্ছা করলেই চলে যেতে পারেন। আগেও আমাকে দেখে অনেকেই এভাবে চলে গেছে। প্রথম প্রথম খুব খারাপ লাগত, এখন আর তেমন লাগে না, অভ্যস্ত হয়ে গেছে।
না না, যাব কেন, কথা বলতেই তো এসছি।
আচ্ছা বসুন।
একটা কাঁচের টি টেবিলের দুপাশে দুটো সোফা। সৌম্য যে সোফাটাতে বসল তার পাশে আরও একটা এক কাঠের ছোট টেবিল রয়েছে, তার উপর বেশ কিছু সংবাদপত্র আর মাসিক পত্রিকা রাখা।
আপনার জন্য একটু চা করে আনি? শুধুই চা? সেটা নিশ্চয়ই খাবার দাবার বলতে যা বোঝায় তার মধ্যে পড়ে না।
বেশ। কৃষ্ণকলি ভারী পর্দার আড়ালে অন্তর্হিত হল। ড্রয়িং রুমে বসে চারপাশ ভালো করে দেখতে লাগল সৌম্য। ভালো করে খুঁটিয়ে দেখার পর ঘরটার মধ্যে মৃদু অবিন্যস্ত ভাবটা খেয়াল করল সে। যেমন তার পাশে টেবিলে রাখা কাগজগুলো বেশ কিছু মাসের পুরনো এবং অগোছালো ভাবে রাখা। সামনে টি টেবিলের ওপরেও ধুলোর মিহি আস্তরণ জমেছে। কয়েক মিনিটের মধ্যেই কৃষ্ণকলি ফিরে এলো। প্লেট সমেত ধুমায়িত চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে মুখোমুখি সোফায় বসল। কৃষ্ণকলির গা থেকে একটা পারফিউমের গন্ধ এসে লাগল সৌম্যর নাকে।
এই ফ্ল্যাটে কে কে থাকেন?
আমি একাই। বরানগরের গঙ্গার কাছে আমাদের একটা বিরাট বাড়ি ছিল। দুবছর আগে কয়েক মাসের ব্যবধানে বাবা মা দুজনেই মারা গেলেন। আমি তাদের একমাত্র সন্তান। অত বড় বাড়ি মেনটেন করা সম্ভব হচ্ছিল না, তাই এই ফ্ল্যাটটা কিনে এখানে চলে এলাম।
আপনাদের এই বিল্ডিংটা একেবারেই নতুন, তাই না?
হ্যাঁ, আন্ডার কনস্ট্রাকশন বলতে পারেন। বাড়িটার একদিকের অংশে কিছু ফ্ল্যাট শুধু রেডি হয়েছে, মাত্র কয়েকজনই থাকেন। এই যেমন আমার ফ্লোরে আমি ছাড়া আর কেউ নেই, বাকি ঘরগুলো সব তালাবন্ধ।
আপনার একা থাকতে ভয় লাগে না?
কিসের ভয়? ভূতের? একসময় যেটা ছিল অস্বীকার করব না, কিন্তু এখন আর নেই। আর দ্বিতীয় ভয়ের ব্যাপারটা, মেয়েরা যেটা পায় তা হল পুরুষের। আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে যে কেউ আমার প্রতি আকৃষ্ট হয়ে আমার সঙ্গে জোর জবরদস্তি করবে বলে? যাই হোক, আপনার বাড়িতে কে কে আছে বলুন।
আমি একাই থাকি, বাবা মা গত হয়েছেন, আর পোষ্য ল্যাব্রাডর আছে নাম লুসি, আর একজন কাজের লোক আছে হরনাথ দা। সোমবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত সে থাকে, রান্নার কাজ ইত্যাদি সেই করে।
আর বন্ধু বান্ধব?
হ্যাঁ, তা আছে।
তাহলে আপনি আমার মতো ততটা একলা নন। আমার কোনো বন্ধু নেই। ছোটবেলা থেকে বন্ধু বানানোর চেষ্টা করেছিলাম জানেন, পারিনি। কালো মেয়েরাও আমাকে নিয়ে হাসা হাসি করত, তার কেউ আমার মতো কালো নয় বলে হাত ছেড়ে বাঁচত।
সৌম্য এবার খেয়াল করল কৃষ্ণকলির চোখ দুটো বড় সুন্দর, ঠিক কালো হরিণের মতো।
আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, ইচ্ছে হলে জবাব নাও দিতে পারেন, আপনার সঙ্গে আপনার প্রেমিকার বিচ্ছেদের কারণ কি?
আরও সুখের খোঁজে, আরও ভালো থাকবে বলে সে আমাকে ছেড়ে এক এনআরআইয়ের সঙ্গে চলে গেছে আমেরিকা।
সরি, তা ওদিকে মুখ ফিরে কি তার কথাই ভাবছেন?
না না, শোকেসে সাজানো প্লেটগুলো খুব সুন্দর, তাই দেখছিলাম।
জানেন, প্লেটগুলোর মধ্যে আমার বাবা মায়ের কত অপমানের দাগ লেগে আছে। বনশাইনের দামি প্লেটগুলো আমার বাবা মা নিউ মার্কেট থেকে কিনে এনেছিল। কেন জানেন, পাত্রপক্ষ তাদের মেয়েকে দেখতে এলে ওইসব প্লেটে ভরে তাদের খাবার দাবার দেওয়া হবে বলে, যাতে তারা খুশি হয়। দিতেনও তারা, কিন্তু তারপর যখন তারা আমাকে দেখত তখন খাবার প্লেটেই থেকে যেত, আর যারা ওই প্লেট থেকে একবার খাবার খেত তারা দ্বিতীয়বার ওই প্লেটে খাবার খেতে আসত না। আমার মা প্লেটগুলো আবার যত্ন করে মুছে তুলে রাখতেন, আবার কেউ যদি তার মেয়েকে দেখতে আসে সেই আশায়। এক এক সময় মনে হয় ওই প্লেটগুলো আমি ভেঙে ফেলে দিই, কিন্তু পারি না, বাবা মায়ের স্মৃতির জন্য। আবেগের বসে হয়তো বাড়তি কথা বলে ফেললাম আপনাকে, আপনার যদি আমার সম্পর্কে কিছু জানার থাকে আপনি নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন।
আমি কিন্তু কোনো কোশ্চেন শীট বানিয়ে আনিনি, আপনার সঙ্গে দেখা করতে এসেছি বলে, ভাবুন না, দুজনে বসে গল্প করছি।
আচ্ছা, আমাকে দেখে আমার সঙ্গে কথা বলে কি আপনার আমাকে মানুষ বলে মনে হলো?
না না, আমার তো মনে হচ্ছে কোনো এলিয়েনের সঙ্গে কথা বলছি।
অনেকে তো আমাকে মুখের ওপরেই বলেছে আমি নাকি মানুষ নই, ভূত। এতবার এসব শুনেছি যে এক এক সময় আমার নিজেরই মনে হতো আমি আমি ওদের মানুষ কিনা।
কৃষ্ণকলির প্রায় সব কথার মধ্যেই অসহায়তা, যন্ত্রণা বোধ ইত্যাদি উঁকি দিয়ে যাচ্ছে। অস্বস্তি হতে প্রসঙ্গ পাল্টালো সৌম্য।
আপনি খেলাধুলো, সিনেমা এসব দেখেন?
আগে দেখতাম, এখন আর বড় একটা দেখি না। এই নতুন ফ্ল্যাটে কেবল কানেকশন এখনো বসেনি বলে টিভি চলে না, গান শুনি আর বই পড়ি, আর রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ভালো লাগে। একসময় আমি ছবি আঁকতাম, ওই ওই যে কাকের ছবিটা দেখছেন, ওটা আমারই আঁকা।
বাহ, বেশ পাকা হাত তো আপনার। ছবির কাকটাকে একদম জীবন্ত বলে মনে হচ্ছে, এক্ষুনি যেন ডানা মেলে ফ্রেমের বাইরে বেরিয়ে আসবে।
ওর গায়ের রংটা ঠিক আমারই মতো, তাই না?
এরপর ছবি, সাহিত্য ইত্যাদি বিষয় নিয়ে কিছুক্ষণ আলোচনা হলো তাদের দুজনের মধ্যে। তার সঙ্গে কথা বলে সৌম্য বুঝতে পারল, এ মেয়েটি অন্যদের থেকে বেশ আলাদা। এতদিনের অভিজ্ঞতায় সৌম্য জেনেছে, কোনে পক্ষ যে কথাগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানতে চায় তা হল ছেলের আয় কত, ভবিষ্যতে তা আরো বৃদ্ধির সম্ভাবনা আছে কিনা, চাকরির নিরাপত্তা কতটা, ছেলের স্থাবর কি কি সম্পত্তি আছে, এই সব। কিন্তু কৃষ্ণকলি একবারও কোনো বৈষয়িক ব্যাপার নিয়ে প্রশ্ন করেনি। মেয়েটার সঙ্গে কথা বলতে বলতে তার উপর একটা আকর্ষণও যেন তৈরি হচ্ছে সৌম্যর। সৌম্য খেয়ালই করেনি ইতিমধ্যে ঘন্টা দেড়েক সময় কিভাবে যেন কেটে গেছে। এখন রাত প্রায় 8:30। এবার তাকে উঠতে হবে, নইলে লুসির খেতে দেরি হয়ে যাবে।
আচ্ছা, আজ উঠি। লুসি একা আছে বাড়িতে।
আমাদের আবার কথা বলার কি সম্ভাবনা আছে?
থাকবে না কেন, ফোনে কথা হতেই পারে। রোববার ছাড়া অন্য দিনগুলোই আমি রাত 8টার পর ফ্রি থাকি, রোববার সারা দিনই বাড়িতেই থাকি। এছাড়াও দেখাও করা যেতে পারে আবার।
সৌম্যর কথা শুনে এই প্রথম কৃষ্ণকলির মুখটা উজ্জ্বল হয়ে উঠল।
আপনার মোবাইল নাম্বারটা দিন আর আমার নাম্বারটাও রেখে দিন।
আমার মোবাইলটা কয়েক মাস রিচার্জ করিনি, আসলে আমার তেমন কথা বলার লোক নেই, তো ল্যান্ড ফোনেই কাজ চলে যায়। আপনার মোবাইল নাম্বারটা দিন, আমি ফোন করে নেব।
সৌম্য নাম্বারটা বলল, কিন্তু কৃষ্ণকলি সেটা কোথাও লিখল না।
নাম্বারটা আপনার মনে থাকবে?
হ্যাঁ, মনের মধ্যে গেঁথে নিলাম। এই প্রথম কেউ তার সঙ্গে গল্প করার জন্য নম্বর দিল, মনে থাকবে না? আপনার হাতে যদি 2 মিনিট সময় থাকে, চলুন না ছাদটা একবার আপনাকে দেখিয়ে নি, দেখবেন ওপর থেকে শহরটাকে কত সুন্দর দেখায়।
আচ্ছা চলুন।
কৃষ্ণকলির পিছন পিছন ছাদে উঠে এলো সৌম্য। বিশাল ছাদ, তবে একপাশে এখনো রেলিং দেওয়া নেই। ছাদের যে অংশে রেলিং আছে সেই অংশে সৌম্যকে নিয়ে এসে দাঁড়ালো কৃষ্ণকলি। এত ওপর থেকে আলো ঝলমল কলকাতা শহরের অনেকটাই দেখা যাচ্ছে। ফ্লাইওভার দিয়ে গাড়ির স্রোত ছুটছে, সত্যি ওপর থেকে খুব সুন্দর দেখাচ্ছে নিজের দৃশ্য।
জানেন, এখানে দাঁড়ালে আমার একটা অদ্ভুত ইচ্ছে হয়।
কিরকম ইচ্ছে?
মনে হয় ডানা মেলে শূন্যে উড়ে যাই। কি অদ্ভুত ভাবনা, তাই না?
একেবারেই না, কিন্তু এবার যে নিচে নামতে হবে আমাকে।
ছাদ থেকে নিচে নেমে এলো ওরা, সৌম্য লিফটে উঠে পড়ল।
সাবধানে ফিরবেন, আশা করছি আবার দেখা হবে।
নিচে নামতে শুরু করলো লিফট। সাড়ে 9টা নাগাদ বাড়ি ফিরে এলো সৌম্য। লুসিকে খাইয়ে নিজে খেয়ে শুয়ে পড়েছিল সে। মাঝরাতে হঠাৎ লুসির ডাকে তার ঘুমটা ভেঙে গেল। সৌম্যর একতলা বাড়ির বাইরের দিকে গ্রিল ঘেরা একটা বারান্দা রয়েছে, তার সামনে কিছু ফাঁকা জমি, তারপর এক মানুষ সমান প্রাচীর দেওয়া কম্পাউন্ডের ভিতরে প্রবেশ করার গেট, আর জমিটার একপাশে ছোট একটা গ্যারাজ। বারান্দার গ্রিল তালা বন্ধ থাকে, কিন্তু সৌম্যর পাশে যে ঘরে লুসি থাকে সে ঘর আর গ্রিল ঘেরা বারান্দার মধ্যে দরজাটা খোলা থাকে, কারণ লুসির কখনো কখনো রাতে হিসি করার প্রয়োজন হয়। দরজাটা আজও তাই খোলা ছিল। লুসির ডাক শুনে ঘুম ভাঙার পর সৌম্য বুঝতে পারল ডাকটা আসছে বারান্দা থেকে। বাড়ির কম্পাউন্ডে কেউ প্রবেশ করলে লুসি তাকে দেখে যেমন ভাবে ডাকে, এই ডাকটা কিন্তু তেমনই। একবার দুবার নয়, ডেকেই চলেছে লুসি। কিন্তু এত রাতে কি ঢুকবে কম্পাউন্ডের মধ্যে? তাছাড়া কম্পাউন্ডে ঢোকার গেটে সৌম্য তো অনেকক্ষণ তালা দিয়ে রেখেছে, কিন্তু লুসি যখন ডাকছে তখন বাইরে বেরিয়ে একবার দেখে আসাটা দরকার। শীতকালের মাঝরাত, সারা পাড়া ঘুমিয়ে পড়েছে, বলা যায় না সেই সুযোগটা কাজে লাগিয়ে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই পারে। বিছানা ছেড়ে উঠে পড়ল সৌম্য, দরজা খুলে বারান্দাতে গিয়ে উপস্থিত হল সে। তাকে দেখে লুসির গর্জন আরও বেড়ে গেল। বারান্দার গ্রিলের গেটের ওপর ঝাঁপাতে লাগলো সে, আর সৌম্যর দিকে বারবার তাকাতে লাগলো। লুসির যখন বাইরে যাওয়ার ইচ্ছা হয় তখন সে এইভাবেই গ্রিলে দরজার উপর ঝাঁপিয়ে তা সৌম্যকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বাইরের দিকে ভালো করে তাকিয়ে সন্দেহজনক তেমন কিছুই নজরে পড়ল না সৌম্য। কম্পাউন্ডের গেটে আগের মতোই তালা ঝুলছে। সৌম্যর মনে হল লুসি হয়তো বিড়াল বা অন্য কোনো প্রাণী দেখেছে, বিড়াল একদম পছন্দ করে না লুসি। নিস্তব্ধ রাতে লুসির ডাক বারান্দার ভিতর থেকে কম্পাউন্ড অতিক্রম করে বাইরে ছড়িয়ে পড়ছে। এই শব্দে প্রতিবেশীদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তাছাড়া বারান্দায় বেশ ঠান্ডাও লাগছে সৌম্যর। তাই সে এরপর জোর করেই লুসির গলার বকলস ধরে তাকে ঘরের ভিতর ঢুকিয়ে বারান্দাতে যাওয়ার দরজাটা বন্ধ করে দিল। বন্ধ ঘরে বেশ কিছুক্ষণ ক্রুদ্ধ হয়ে গড়গড় করে চলল লুসি। সৌম্য তার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর বারান্দার সামনের জমিটাতে লুসিকে নিয়ে বেরোয় সৌম্য। জমিটার এক কোণে প্রাত্যকৃত্য সারে লুসি। এদিনও সকালবেলা লুসিকে ঘর থেকে বারান্দায় বের করে গ্রিলে দরজা খুললে সৌম্য। লুসি অন্যদিনের মতো সৌম্যর সঙ্গে বাগানের ছোট্ট জমিটাতে নামল না। বারান্দা গ্রিলের দরজাটা খুলতেই সে বারান্দা ছেড়ে লাফিয়ে নেমে তীরের বেগে ছুটল গ্যারাজের দিকে। গ্যারাজ ঘরটার চারপাশে পাক খেতে খেতে শুঁকে আঁচড় দিতে শুরু করল দরজাটার গায়ে। ব্যাপারটা ঠিক বোধগম্য হল না সৌম্যর। লুসি এরপর কম্পাউন্ডের অন্য অংশে তার প্রাত্যহিক কাজের জন্য গেল ঠিকই, কিন্তু কম্পাউন্ডের এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে মাঝে মাঝেই গ্যারাজ ঘরটার কাছে গিয়ে যেন ভেতরে ঢোকার পথ খুঁজতে লাগল। একটু পরে হরনাথ চলে এল। সৌম্যকেও স্নান খাওয়া সেরে গাড়ি নিয়ে অফিস বেরোতে হবে 8:30 মধ্যে, কাজেই সে বাড়ির ভিতর ঢুকে পড়ল। হরনাথ লুসিকে সঙ্গে নিয়ে চলে গেল। ঠিক 8:30 নাগাদ সৌম্য অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে ঘরের বাইরে বেরোল। হরনাথ থাকলে সেই গ্যারাজের দরজা খোলে বা বন্ধ করে, লুসিও তার পেছন পেছন আসে। আর সৌম্যর পেছন পেছন হরনাথ ও লুসি জমিটাতে নেমে এল। হরনাথ প্রথমে গিয়ে রোজকার মতো কম্পাউন্ডের বাইরে যাওয়ার দরজাটা খুলে দিল, যাতে সৌম্য গাড়ি নিয়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে আসতে পারে। সৌম্য গিয়ে গ্যারাজের দরজার সামনে দাঁড়াল, তার সঙ্গে লুসিও। অফিস রওনা হওয়ার আগে সৌম্য লুসির মাথায় হাত বুলিয়ে আদর করে যায়। প্রত্যুত্তরে লুসি তার হাত চেটে দেয়। সৌম্য আজও লুসির মাথায় হাত দিয়ে আদর করল, কিন্তু লুসি যেন ব্যাপারটা ঠিক পাত্তা দিল না। তার দৃষ্টি এখনো গ্যারাজের দরজার দিকেই। হরনাথ বাইরে যাওয়ার দরজা খুলে দিয়ে গ্যারাজ ঘরের সামনে এসে দাঁড়াল। তারপর চাবি দিয়ে তালা খুলে পাল্লা দুটোকে দুপাশে উন্মুক্ত করে দিল। আলো প্রবেশ করল গ্যারাজের ভেতর। সৌম্য গ্যারাজের ভেতর ঢুকতে যাচ্ছিল, হঠাৎ দেখল তার সাদা গাড়ির বনেটের ওপর বসে আছে একটা বেশ বড় সড় দাঁড় কাক। কোত্থেকে কাকটা ভেতরে ঢুকল? গ্যারাজের মাথার দিকে ঘুলঘুলির মতো যে ফুটোটা আছে, সম্ভবত সেইটা গলেই বেটা ভেতরে ঢুকেছে। হঠাৎ বাইরের সূর্যের আলো চোখে পড়ায় মুহূর্তের জন্য যেন হতচকিত হয়ে গেল কাকটা। তারপর বাইরে বেরোনোর জন্য উড়তেই উড়ন্ত কাকটাকে ধরার জন্য শূন্যে লাফ দিল লুসি। সে কাকটাকে ধরতে পারল না ঠিকই, কিন্তু তার থাবার আঘাতে কাকের শরীর থেকে একটা বড় পালক খসে পড়ল। কাকটা উড়ে গিয়ে বসল ছাদের কার্নিশে। লুসি ছুটে গিয়ে কার্নিশের নিচে দাঁড়িয়ে চিৎকার করতে আরম্ভ করল। সৌম্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। যেতে যেতে গত সন্ধ্যের কথা ভাবছিল। মেয়েটাকে বেশ ভালোই লেগে গেছে সৌম্যর। দেখা যাক কৃষ্ণকলি আর তার সঙ্গে যোগাযোগ করে কিনা। অফিসে প্রচন্ড চাপ থাকে সৌম্যর, মধ্যবর্তী পর্যায়ের অফিসার সে, মাথার উপর সিনিয়র অফিসারদের চাপ আর তার অধস্তন কর্মীদের দিয়ে কাজ করানো, এই দুই মিলেমিশে একেবারে নাজেহাল অবস্থা হয় তার। এদিনও প্রচন্ড চাপ ছিল তার। অফিসে ঢোকার পর অন্য কথা সৌম্যর মাথাতে রইল না। সে যখন অফিস থেকে বেরোল তখন সন্ধে 6:30 বাজে। সৌম্য বাড়ি পৌঁছল 7:30 নাগাদ। গ্যারাজে গাড়ি রেখে বাড়ির ভিতর ঢুকতেই বেশ ঠান্ডা লাগলো তার। এইবার সৌম্য খেয়াল করল তার গায়ের কোটটা নেই। অফিসের চেয়ারে সে কোটটা খুলে রেখেছিল, তারপর বেরোনোর সময় সেটা আর গায়ে দেওয়ার কথা মনে নেই তার। হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে আরো কিছুটা সময় লাগলো তার। চা নিয়ে হরনাথ ঘরে ঢুকল, তার সঙ্গে লুসিও। সে সোফায় বসে থাকা সৌম্যর হাঁটুতে মাথা ঘষে তার পায়ের কাছে শুয়ে পড়ল। হরনাথ চা টেবিলে নামিয়ে রাখল।
আজ ওই কাকটাকে দেখার পর থেকে লুসির যেন কি একটা হয়েছে, সারাদিন চিৎকার করেছে আর বাইরে যাওয়ার চেষ্টা করেছে।
সকালে তো কাকটাকে প্রায় ধরেই ফেলেছিল। অবলা প্রাণীদের মতিগতি কখন যে কি হয় বোঝা ভার।
চা শেষ করে একটা বই নিয়ে বসল সৌম্য। আধ ঘন্টা পর হঠাৎই তার মোবাইলটা বেজে উঠল, একটা ল্যান্ডলাইন নাম্বার।
কে? একবার শুনেই নাম্বারটা মনে রাখতে পেরেছি তো?
হ্যাঁ হ্যাঁ বলুন।
ঠান্ডা তো ভালোই পড়েছে, এই শীতের মধ্যে শুধু শর্ট পরে কি ঘোরা ভালো?
সন্ধে আমাকে দেখেছিলেন নাকি? আসলে কোটটা অফিসের চেম্বারে ভুল করে ফেলে এসেছি।
দেখলাম, তবে কোথায় সেটা বলবো না।
শুনেছি অনেকে বিয়ের আগে পাত্রপাত্রী সম্পর্কে খোঁজ খবর নিতে গোয়েন্দা নিয়োগ করেন, তেমন কোনো ব্যাপার নয় তো?
হতেও পারে। তা কাল সন্ধে আবার আমাদের দেখা হতে পারে কি?
কাল তো আমার অফিস আছে।
জানি, কিন্তু সেক্টর 5 থেকে আমার বাড়ি খুব দূরে নয়, একবার না হয় ঘুরেই গেলেন।
সৌম্য খেয়াল করল সে তার অফিসের ঠিকানা কিন্তু জানায়নি কৃষ্ণকলিকে, অর্থাৎ আজ অফিস থেকে বেরোনোর সময় নির্ঘাত তাকে দেখেছে সে।
কি হল, আসবেন তো?
ঠিক আছে, আমি যাওয়ার চেষ্টা করব।
চেষ্টা নয়, আসতেই হবে, আমি অপেক্ষায় রইলাম।
লুসি এবার হঠাৎ উঠে দাঁড়িয়ে সৌম্যর দিকে তাকিয়ে ডাকতে লাগল। সৌম্য এক হাত ফোনে কানে দিয়ে অন্য হাত দিয়ে লুসির মাথায় আদর করে তাকে শান্ত করার চেষ্টা করতে লাগল, কিন্তু তাতে কোনো কাজ হল না।
এখন বরং ফোনটা রাখি, আপনার লুসি মনে হচ্ছে আপনার সঙ্গ চাইছে।
হ্যাঁ, ওর মনে হয় খিদে পেয়েছে।
শুভরাত্রি।
খাওয়া সেরে নির্দিষ্ট সময়ে বিছানাতে গিয়ে শুয়ে পড়ল সে। আগের দিনের মতোই মাঝরাতে লুসির ভুক ভুক শব্দ শুনে সৌম্যর আবার ঘুম ভেঙে গেল। শীত হোক বা গ্রীষ্ম, ঘরের একটা জানালা সে খুলে রেখে ঘুমোয়। সিল্কের একটা পাতলা পর্দা অবশ্য টাঙানো থাকে জানালাতে। বাইরের চাঁদের আলো থাকলে সে আলোর সূক্ষ্ম কাপড়ের পর্দা অতিক্রম করে প্রবেশ করে ঘরের ভিতর। ঘুম জড়ানো চোখে সেই পর্দার দিকে তাকাতেই তার মনে হল বেশ বড় আকারের একটা পাখি যেন বসে আছে জানালার গায়ে। একটা কাক কি? সৌম্য সঙ্গে সঙ্গে বেড সুইচ টিপে ঘরের আলো জ্বালিয়ে দিতেই অবাক, পর্দার উপাশে অবয়বটা আর নেই। তাহলে কি সে ঘুম চোখে ভুল দেখল? লুসির ডাকটাও এরপর থেমে গেল। সৌম্য বাতি নিভিয়ে আবার শুয়ে পড়ল। পরদিন অফিসে ঢুকেই নিজের কাজে ডুবে গিয়েছিল সৌম্য। বেলা 2টোর সময় আধ ঘন্টার জন্য লাঞ্চ টাইম। সৌম্য হালকা টিফিন করে এই সময়, ওই 2-4 টুকরো ফল, 2 পিস ডিম পাউরুটি, এইরকম। তার চেম্বারটা একতলায়, শীতকাল বলে এসি বন্ধ করে রেখেছে সে, তাই জানালাটা খোলা। বাইরে কম্পাউন্ডে বেশ কয়েকটা গাছ রয়েছে, তাতে কাক আর ছোটখাটো পাখির বাসা রয়েছে। জানালা খোলা থাকলে তাদের ডাক শোনা যায়। চেম্বারের দরজা বন্ধ করেই টিফিন খেতে বসেছিল সৌম্য। টিফিন শেষ হওয়ার পর সে চেয়ার থেকে উঠে গিয়ে পাউরুটির গায়ের চামড়ার মতো অংশের টুকরোগুলো বাইরে ছুঁড়ে ফেলল। ঠিক তখনই গাছের ডাল থেকে বেশ বড় আকারের একটা দাঁড় কাক নেমে এসে বসল জানালার বাইরের জমিটায়। দাঁড় কাকের সংখ্যা কি হঠাৎ বেড়ে গেছে নাকি শহরে? টেবিলে রাখা তার ফোনটা বেজে উঠল। সৌম্য ফোনটা হাতে তুলে নিল। অচেনা নাম্বার, তাও কল রিসিভ করল।
হ্যালো,
গলাটা শুনে সৌম্য চমকে উঠল। এ তার অতি পরিচিত কণ্ঠস্বর।
হ্যালো সৌম্য, প্লিজ আমার ফোনটা তুমি কেটো না।
সৌম্য কোনো উত্তর দিল না, হতবাক হয়ে গেছে সে।
প্লিজ সৌম্য, তুমি একটা মিনিট আমার কথাটা অন্তত শোনো।
এতদিন পর হঠাৎ আমার সঙ্গে কি কথা?
আমি ফিরে এসেছি সৌম্য, শুধু একটা বারের জন্য তোমার সাথে দেখা করতে চাই আমি।
কেন দেখা করব তোমার সঙ্গে?
কিছু বলতে চাই তোমায়, দেখা করাটা খুব দরকার।
যা বলার ফোনেই বলো, শুনছি।
না, ফোনে বলা যাবে না, সামনাসামনি বলতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করো, কথা বলার অন্তত একটা সুযোগ দাও।
সৌম্য বুঝতে পারছিল শ্রাবস্তির গলা কান্নায় বুঝে আসছে। সৌম্য ফোনটা রেখে দিতে যাচ্ছিল। সে তার সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাকে আর কোনো সুযোগ দেওয়াই উচিত নয়। শ্রাবস্তী কেন ফিরে আসতে চাইছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আজ সৌম্য শরণাপন্ন হচ্ছে। ঠিক যেমন অবর্ণনীয় মানসিক কষ্ট সে সৌম্যকে দিয়েছিল, হয়তোবা তেমনই কোনো যন্ত্রণা সে নিজেও ভোগ করেছে। তার সঙ্গে দেখা করে নিজের চোখে ব্যাপারটা উপভোগ করলে কেমন হয়? তাতে হয়তো সৌম্যর মনের ভিতর যে ক্ষতটা লুকিয়ে রয়েছে তার খানিক আরাম হবে। প্রতিশোধের একটা উল্লাস সৌম্যর মনে জেগে উঠল।
আচ্ছা, কোথায় দেখা করবে বলো।
আমি আজ রাতে তোমার বাড়িতে যাই।
না, বাড়িতে নয়, আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ হয়ে গেছে।
ওহো, তাহলে সবুজ বিথিতে যেখানে আমরা বসতাম, কাল দেখা হোক।
কাল কিভাবে হবে, কাল তোমার অফিস আছে।
প্লিজ অফিস থেকে ছুটি নাও তুমি, এক সময় তো ছুটি নিয়েই আমার সঙ্গে দেখা করেছো কতবার।
সেসব দিন গেছে, সেদিনের সে সম্পর্ক তুমি আর রাখোই না। রবিবারের আগে আমার টাইম হবে না, সরি।
না 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 না, রবিবার অনেক দেরি হয়ে যাবে, হয়তো তোমার সঙ্গে আমার আর দেখাই হবে না কোনোদিনও। প্লিজ সৌম্য, প্লিজ কাল দুপুরে এসো।
ঠিক আছে, কাল দুপুর তিনটে নাগাদ পৌঁছে যাব।
আমরা যে বেঞ্চটায় বসতাম সেখানেই এসো, কেমন?
সৌম্য ফোনটা কেটে দিল। একটা খড়খড় শব্দ শুনে সৌম্য দেখল সে দাঁড় কাকটা এবার জানালার উপর উঠে বসে জাল আঁকড়ে ধরে তার গায়ে ঠোঁট ঘষে খড়খড় শব্দ করছে, সম্ভবত পাউরুটির টুকরোর প্রত্যাশা করছে। সৌম্য হাত উঁচিয়ে তাড়ানোর ভঙ্গি করতেই উড়ে গেল। কিছুক্ষণের মধ্যে আবার অফিসের কাজ শুরু হয়ে গেল, কিন্তু কিছুতেই সে আজ আর কাজে মন বসাতে পারল না। তার মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো শ্রাবস্তির অপ্রত্যাশিত কলটা। শ্রাবস্তির সঙ্গে তার টুকরো টুকরো বিভিন্ন পুরনো স্মৃতি সব মনে পড়তে লাগল। ছটা নাগাদ অফিস থেকে গাড়ি নিয়ে বেরোল সৌম্য। সে নিজের বাড়ির রাস্তার দিকে এগোতেই যাচ্ছিল, হঠাৎ মনে পড়ল কৃষ্ণকুলির বাড়িতে যাওয়ার কথাটা। শ্রাবস্তির ফোনটা আসার পর তার মাথাটা একদম এলোমেলো হয়ে গেছে। সে ভুলেই গেছিল কৃষ্ণকুলির কাছে যেতে হবে। ব্যাপারটা মনে পড়তেই সঙ্গে সঙ্গে গাড়ির মুখ ঘুরিয়ে নিয়ে কৃষ্ণকুলির বাড়ি যাওয়ার রাস্তাটা ধরল সে। পৌঁছে গেল সেই আবাসনের সামনে। গাড়ি পার্ক করে আবাসনের ভিতরে ঢুকল সে। সিকিউরিটির লোকটা একবার শুধু তাকালো তার দিকে, আজও কিছু বলল না। সে এগিয়ে গিয়ে লিফটে উঠে পড়ল। ফ্লোরগুলো একই রকম নির্জন, কোথাও কেউ নেই। টপ ফ্লোরে উঠে করিডোর দিয়ে এগিয়ে কৃষ্ণকুলির দরজার সামনে দাঁড়ালো সৌম্য। দরজাটা আধ খোলা, তবুও ভদ্রতার বসে ডোরবেল বাজালো সৌম্য।
দরজা তো খোলাই, ঢুকে পড়ুন।
সৌম্য ড্রয়িং রুমে ঢুকল। আজও ঘরের ভিতর পা রেখে কৃষ্ণকুলির দর্শন পাওয়া গেল না। সৌম্য ঘরে ঢুকেছে বুঝতে পেরে সে পর্দার উপাশ থেকে বলল,
আপনি এক মিনিট বসুন, আমি চা নিয়ে আসছি।
ঘরে ঢোকার পরই আজ দেয়ালে টাঙানো কাকের ছবিটা সৌম্যর দৃষ্টি আকর্ষণ করল। তার মনে পড়ল, গত দুদিন ধরে বিভিন্ন জায়গায় তার দাঁড় কাক দেখার কথা। ছবিটা ভালো করে দেখার জন্য সে এগিয়ে গিয়ে দাঁড়াল দেয়ালের কাছে। প্রমাণ আকৃতির দাঁড় কাকটা যেন ঘাড় ফিরিয়ে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ তার মনে হল, কাকটার লেজের জায়গা একটু ফাঁকা মতো, যেন মাঝের একটা পালক খুশে গেছে। কৃষ্ণকলি এমনভাবে কেন আঁকল ছবিটা? নাকি ওই অংশে পালকটা আঁকতে ভুলে গেছে? আবার এমনও হতে পারে যে ওটা কোনো ইঙ্গিতবাহী আধুনিক শিল্পকলার বিষয়, সে সম্পর্কে সৌম্যর তেমন একটা জ্ঞান নেই।
এমনভাবে কি দেখছেন ছবিটাতে?
চায়ের কাপ প্লেট নিয়ে ঘরে ঢুকেছে কৃষ্ণকলি। আজও তার পরনে কালো পোশাক, স্বচ্ছ সিল্কের শাড়ি, তবে হাতাওয়ালা ব্লাউজের পরিবর্তে আজ সে স্লিভলেস। কপালে একটা টিপও পরেছে সে। আজ যেন তাকে বেশ খানিকটা মোহময়ী দেখাচ্ছে।
ছবিটা ভালো করে দেখছিলাম, খুব সুন্দর আঁকেন আপনি।
আঁকি নয়, আঁকতাম, এখন সব বন্ধ। আচ্ছা, আপনার মনে প্রশ্ন আসছে না, এত সুন্দর সুন্দর পাখি থাকতে আমি কাকের ছবি আঁকলাম কেন?
কেন আঁকলেন শুনি।
কাকতার শরীরের রঙের কারণে অনেকের চোখে কুৎসিত হলেও তার এমন অনেক গুণ আছে যা হয়তো আজকাল মানুষের মধ্যেও দেখা যায় না। এই যেমন, কোনো মানুষ বিপদে পড়েছে সেটা দেখলে অন্য মানুষেরা পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু একটা কাক বিপদে পড়লে দেখবেন অন্য কাকরা ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচানোর জন্য। তারা নিজেদের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করে না। পাখি হলেও ওরা কিন্তু প্রকৃত ভালোবাসা কাকে বলে জানে। সঙ্গী বা সঙ্গিনী মারা গেলে বাকি জীবন একাই থেকে যায়। আমার মনে হয় কাকের এই সবচেয়ে সুন্দর পাখি। আর যার অন্তর সুন্দর সেই তো আসলে সুন্দর। তাই কাকই আমার চোখে লাভ বার্ড।
সৌম্য সোফায় এসে বসল। কৃষ্ণকলি একটু ঝুঁকে পড়ে প্লেট সমেত চায়ের কাপটা বাড়িয়ে দিল সৌম্যর দিকে। কৃষ্ণকলি তার মুখোমুখি বসল।
যারা ভালোবাসার মানুষের সঙ্গে প্রতারণা করে তারা ক্ষমার অযোগ্য। যারা একবার বিশ্বাস ভঙ্গ করে তারা দ্বিতীয়বারও একই কাজ করতে পারে।
কৃষ্ণকলির কথাটা শুনে সৌম্য চমকে উঠল। তাকে উদ্দেশ্য করে কি বলা এটা?
ঠিকই বলেছেন, এসব কথা থাক। আপনি বেড়াতে ভালোবাসেন? আমার কিন্তু নতুন নতুন জায়গায় ঘুরতে খুব ভাল লাগে।
এরপর তাদের মধ্যে শুরু হল বেড়ানো আর অন্য নানান বিষয় নিয়ে আড্ডা। সময় এগিয়ে চলল, হঠাৎই এক সময়ে বাতি নিভে গেল।
ফ্ল্যাটে কিন্তু জেনারেটর নেই, কারেন্ট আবার কখন ফিরবে কে জানে।
আজ তাহলে উঠি।
হ্যাঁ, তবে যাবার আগে একবার ছাদে ঘুরে আসি, চলুন না।
আচ্ছা।
সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। তারপর অন্ধকারের মধ্যে দরজা কোথায় অনুমান করে সৌম্য পা বাড়াল। কৃষ্ণকুলিকে অন্ধকারে দেখা যাচ্ছে না। অপরিচিত ঘরে এগোতে গিয়ে সৌম্যর অনুমানে একটু ভুল হল। একটা শোকেসের কোণে ঠোক্কর খেয়ে টাল সামলাতে না পেরে সে আরেকটু হলেই পড়ে যাচ্ছিল, কিন্তু মাটিতে না পড়ে পড়ল কৃষ্ণকলির ওপর। সঙ্গে সঙ্গে সৌম্য নিজেকে সামলে নিল।
সরি।
আপনি আমার হাতটা ধরুন, নইলে আবার কোথায় ধাক্কা খাবেন কে জানে।
সে নিজেই সৌম্যর হাতটা ধরল। বহুদিন পর কোন নারীর হাতের স্পর্শ পেয়ে ভালোই লাগলো সৌম্যর। হাত ধরা অবস্থাতেই ঘর থেকে বেরোলো তারা, অন্ধকার পেরিয়ে এগুলো সিঁড়ির দিকে। কৃষ্ণকলির শরীরের উষ্ণতা স্পষ্ট অনুভব করছে সৌম্য। ছাদে উঠে এলো তারা। ছাদ চাঁদের ছটায় আলোকিত। সৌম্য এবার হাতটা ছাড়িয়ে নিল। তারা গিয়ে দাঁড়ালো রেলিং এর ধারে। নিচের দিকে তাকালো সৌম্য। অন্ধকারের মাঝে কিছু চলমান আলোক বিন্দু দেখা যাচ্ছে, গাড়ির হেডলাইটের আলো। কৃষ্ণকলি তাকালো চাঁদের দিকে। প্রায় পূর্ণ চন্দ্রই বলা যায়, যেন ছাদের কাছাকাছি নেমে এসেছে।
খুব সুন্দর চাঁদটা।
হ্যাঁ, দুদিন পরই পূর্ণিমা। আপনি আমার সঙ্গে একটু আগে বেড়াতে যাওয়ার গল্প করছিলেন, দেন আমার এখন কি মনে হচ্ছে, উড়ে যাই ওই চাঁদের দিকে।
মানুষের পাখির মতো ডানা থাকলে কি ভালোই না হতো।
এমন সময় নিচের রাস্তাঘাট আবার ঝলমল করে উঠল, কারেন্ট ফিরে এসেছে। ঘড়ির দিকে চোখ পড়তেই সৌম্য দেখল 8:30 বেজে গেছে।
এতটা সময় কেটে গেছে খেয়ালই করিনি, এবার আমায় ফিরতে হবে।
হ্যাঁ, সারাদিন অফিস করার পর নিশ্চয়ই আপনার খিদেও পেয়েছে। আমার আবদার রাখার জন্য কৃতজ্ঞ রইলাম আপনার কাছে।
দুজনে ছাদ ছেড়ে নেমে এলো নিচে। সৌম্য লিফটে উঠে পড়ল। বাড়ি ফিরে প্রথমে বাথরুমে ঢুকে স্নান সেরে পোশাক পাল্টালো সৌম্য। তারপর ড্রয়িং রুমে এসে বসল। কৃষ্ণকলির দেহের স্পর্শ যেন তার হাতে এখনো লেগে রয়েছে। বিশেষভাবে মনে পড়তে লাগল অন্ধকারে অজান্তেই কৃষ্ণকলির শরীর ছুঁয়ে যাওয়ার ঘটনাটা। হঠাৎই তার চোখ পড়ল ঘরের কোণে পড়ে থাকা কালো রঙের একটা জিনিসের ওপর। ঠিক সেই মুহূর্তেই চা নিয়ে ঘরে ঢুকল হরনাথ, আর তার পিছন পিছন লুসি। লুসি এগিয়ে এসে সৌম্যর গায়ে দুপা তুলে দিয়ে আদর করতে লাগল। হরনাথ চায়ের কাপ টেবিলে রাখল।
ওটা কি দেখো তো।
হরনাথ গিয়ে জিনিসটা তুলে নিল।
কাকের পালক মনে হয়। ঘরে কাকের পালক এলো কি করে? লুসি বাইরে থেকে মুখে করে এনে থাকতে পারে। কাল যে কাকের পালকটা ছিঁড়েছিল সেটাই মনে হয়।
হরনাথের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লুসি সৌম্যকে ছেড়ে হরনাথের দিকে এগিয়ে গেল। তারপর ক্রুদ্ধ স্বরে ডাকতে লাগলো হরনাথের হাতের পালকটার দিকে তাকিয়ে।
পালকটা এমন জায়গায় ফেলে দাও যাতে লুসি আর ওটা না পায়।
হরনাথ পালকটা নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। লুসিও ছুটল তার পিছন পিছন। খাওয়া সেরে 10:00 নাগাদ শুয়ে পড়ল সৌম্য। পরদিন সে দেখা করতে পারে শ্রাবস্তির সঙ্গে। এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু শেষ রাতের দিকে অন্য একজনের স্বপ্ন দেখতে শুরু করল সৌম্য। সে আর কৃষ্ণকলি সেই ছাদে দাঁড়িয়ে আছে। জ্যোৎস্নাময় আকাশ, চাঁদের আলো যেন চুঁইয়ে পড়ছে কৃষ্ণকলির কালো অঙ্গ বেয়ে। সে আলোয় যেন স্পষ্ট হয়ে উঠেছে কৃষ্ণকলির যৌবন। যেন কোনো অপরূপা কৃষ্ণাঙ্গ পরি আকাশ থেকে নেমে এসে দাঁড়িয়েছে তার সামনে। সে আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়াল কৃষ্ণকলির কাছে। কৃষ্ণকলি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে থাকার পর দু বাহু দিয়ে আলিঙ্গন করল সৌম্যকে। তারপর নিজের চিবুকটা ধীরে ধীরে তুলে ধরল সৌম্যর দিকে। সৌম্যর শরীরে যেন উষ্ণ রক্তের স্রোত দ্রুত প্রবাহিত শুরু করল। কৃষ্ণকলির তুলে ধরা ঠোঁট যেন মিলনের তীব্র আকাঙ্ক্ষায় সৌম্যর দিকে চেয়ে আছে। নিজেকে আর ধরে রাখতে পারল না সৌম্য। সেও ঠোঁট নামিয়ে দিল কৃষ্ণকলির ঠোঁটের ওপর। শিহরণ খেলে গেল সৌম্যর সারা শরীরে। সে নিজেও এবার নিবিড়ভাবে আলিঙ্গন করতে যাচ্ছিল কৃষ্ণকলিকে, কিন্তু কৃষ্ণকলি প্রচণ্ড জোরে কামড় দিল সৌম্যর ঠোঁটে।
ব্যাপারটা তার উত্তেজনার বহিঃপ্রকাশ কিনা জানানি, কিন্তু সৌমর এতটা ব্যথা লাগল যে আর্তনাদ করে উঠল। সে চোখ খুলে দেখল যে ছাদ নয়, নিজের বিছানাতেই শুয়ে রয়েছে। লুসি অবিরাম ডেকে চলেছে, জানালার দিকেই পাশ ফিরে শুয়েছিল সে। এরপরই একটা ঝটপট শব্দ হল, যেন জানালার উপাশ থেকে কিছু একটা উড়ে গেল। তবে শুধু শব্দটাই শুনল সে, পর্দার উপাশে কিছু দেখতে পেল না। কিছুক্ষণের মধ্যেই আবার ঘুমিয়ে পড়ল সে। সকালে ব্রাশ করার সময় সৌম্যর ঠোঁটটা একটু জ্বালা জ্বালা করছিল। ব্যাপারটা সৌম্য বুঝতে পারল স্নান করার আগে আয়নার সামনে দাঁড়িয়ে শেভ করার সময়। তার নিচের ঠোঁটের একটা অংশ বেশ ফুলে গেছে, একটা ছোট ক্ষত চিহ্নর যেন সৃষ্টি হয়েছে সেখানে। তার মনে পড়ে গেল স্বপ্নের কথা, কিন্তু স্বপ্ন তো আর সত্যি হতে পারে না। সৌম্য অনুমান করল ঘুমের ঘরে নিজেই বোধহয় নিজের ঠোঁটে কামড় বসিয়েছে উত্তেজনার বসে। এরপর অবশ্য সে ওই স্বপ্ন বা কৃষ্ণকলিকে নিয়ে আর বেশি ভাবল না, তবে মনে ঘুরপাক খেতে লাগলো শ্রাবস্তির সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে। এত দিন বাদে সে শ্রাবস্তির সঙ্গে দেখা করতে যাচ্ছে বলে ওর মনে একটা উত্তেজনা আর প্রতিশোধের উল্লাসের সৃষ্টি হচ্ছিল। নির্দিষ্ট সময় মতো বাড়ি ছেড়ে অফিসের উদ্দেশ্যে রওনা হল সে। সময় যত দুপুরের দিকে এগোতে লাগলো তত যেন তার মনের উত্তেজনা বেড়ে চলল। আগের দিনই সে অফিসে বলে রেখেছিল দুপুরে অফিস ছাড়ার কথা। সৌম্য সেই মতো লাঞ্চ ব্রেকের পরই গাড়ি নিয়ে রওনা হয়ে গেল গন্তব্যে। সবুজ বিথি জায়গাটা কলকাতা শহরের ঠিক বাইরেই অবস্থিত একটা বিনোদন পার্ক। একসময় অঞ্চলটা জলাভূমি ছিল, তারই খানিকটা বুঝিয়ে বছর দশেক হল এই পার্কটা বানানো হয়েছে। টিকিট কেটে যারা প্রবেশ করে তাদের অধিকাংশই যুবক যুবতী বা প্রাপ্তবয়স্ক যুগল। তারা আসে নির্জনতার খোঁজে। বসার জন্য বেশ কিছু বেঞ্চ আছে এখানে, তার গায়ে বড় বড় বেশ কিছু গাছ রয়েছে, ঝোপঝাড়ও রয়েছে, সেগুলোই আড়াল দেয় এখানে যারা আসে তাদের। পার্কিং লটে গাড়ি রেখে টিকিট কেটে সৌম্য ভিতরে প্রবেশ করল। গেট থেকে পার্কটার ঠিক বরাবর একটা সোজা রাস্তা এগিয়েছে বনবিথির শেষ মাথার দিকে। দুপাশের জমিতে বড় বড় গাছ আর ঝোপ জঙ্গল, আর তার মাঝে বসার জন্য বেঞ্চের মতো আসন। জায়গাটা আগের মতোই রয়েছে, ঝোপঝাড়ের আড়াল থেকে উঁকি দিচ্ছে বেঞ্চগুলোয় বসা নারী পুরুষের ঘনিষ্ঠ হওয়া মাথাগুলো। কোন জুটি আবার তাদের বসার মতো উপযুক্ত আড়াল না পাওয়ায় নিজেরাই ছাতা দিয়ে আড়াল করে নিয়েছে। এসবই চেনা দৃশ্য সৌম্যর। তার মনে পড়ে গেল এই বনবিধিতেই সৌম্যর সঙ্গে প্রথম একান্তে দেখা করেছিল শ্রাবস্তী। এক গ্রীষ্মের দুপুরে তারা প্রথম এখানে এসেছিল। পার্কে ঢুকে চারপাশের দৃশ্য দেখে দুজনেই বেশ অস্বস্তিতে পড়েছিল। তারপর কয়েকদিন এখানে যাওয়া আসার পরই তাদের সেই অস্বস্তিটা কেটে যায়। বরং অন্যদের মতো তারাও ওই নির্জনতা উপভোগ করত। এখানে একদিন এক গাছের গুড়ির আড়ালে শ্রাবস্তীর ঠোঁটে ঠোঁট রেখেছিল সৌম্য। অনুভব করেছিল প্রথম চুম্বনের শিহরণ। কোনো এক জন্মদিনে এই বনবিথিতেই সৌম্য শ্রাবস্তীর হাতে উপহার স্বরূপ পরিয়ে দিয়েছিল সোনার আংটি। শ্রাবস্তী সৌম্যর কোলে মাথা রেখে গুনগুন করে গান গাইত, কখনো বা বিলি কেটে দিত চুলে। ধীর পায়ে হাঁটতে হাঁটতে ফেলে আসা সুখ স্মৃতিগুলো সৌম্যর মনে পড়তে লাগল। সৌম্য মনে মনে সংকল্প নিল তাকে মন শক্ত করতে হবে, যাতে সে শ্রাবস্তীর আর কোনো ফাঁদেই পা না দেয়। শ্রাবস্তীর জন্য তার জীবনটা একেবারে তছনছ হয়ে যেতে বসেছিল। সে কিছুতেই শ্রাবস্তীকে ক্ষমা করবে না, বরং উপভোগ করবে শ্রাবস্তী যদি কোনো যন্ত্রণার প্রকাশ ঘটায়। আজকের দিনটা সৌম্যর, শ্রাবস্তীর নয়। সৌম্য হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সবুজ বিথির একেবারে শেষ অংশে, যেখানে দেয়ালের কাছাকাছি এক জায়গায় বেশ বড় বড় কয়েকটা গাছ আর ঝোপ জঙ্গল। সেই ঝোপ জঙ্গলগুলো আগের তুলনায় আরো কিছুটা যেন বেড়েছে,
পার্ক কর্তৃপক্ষ সম্ভবত ইচ্ছা করেই ওই ঝোপঝাড়গুলো কাটে না, তাদের ব্যবসায়িক ক্ষতি হয়ে যেতে পারে বলে। রাস্তা ছেড়ে সেদিকে এগোল সৌম্য। গাছের গুঁড়ির আড়াল থেকে বেঞ্চের খানিকটা সৌম্যর চোখে পড়ল। ওটাই একসময় প্রিয় জায়গা ছিল ওদের। সেদিকে আরো কিছুটা এগোনোর পর বেশ কয়েকটা কাকের হাঁকডাক কানে গেল সৌম্যর। ঘাস মারিয়ে ঝোপ জঙ্গল ভেঙে সে বেঞ্চটার কাছে পৌঁছতেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। গাছের ফাঁকগুলো শীতের দুপুরের মিঠে আলো এসে পড়েছে লোহার রেলিং দেওয়া সিমেন্টের বেঞ্চটার উপর। সেখানে একটা ঝটাপটি চলছে, পালো কুড়ছে বাতাসে। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারল একটা পেঁচাকে সেখানে দিনের আলোতে পেয়ে ঘিরে ধরেছে কাকের দল। একটা বড় কাক ঠুকরে চলেছে বড় আকৃতির সাদা রঙের একটা পেঁচাকে। পেঁচাটা পালাতে পারছে না, কারণ তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে অন্য কাকেরা। ব্যাপারটা দেখে লড়াইটা থামানোর জন্য সৌম্য হুস হুস শব্দ করে উঠল। মানুষের আগমনে যে কাকটা পেঁচাটাকে ঠুকরাচ্ছিল সে পেঁচাটাকে ছেড়ে দিল। তারপর কাকের দল ডাকতে ডাকতে এদিক ওদিক উড়ে গেল। পেঁচাটাও সেই সুযোগে বেঞ্চ ছেড়ে সোজা উড়ে গেল বেঞ্চের গায়ের বড় গাছটার মাথার দিকে, তার কোটরের নিরাপদ আশ্রয়ে। কয়েকটা সাদা পালক শুধু পড়ে রইল বেঞ্চের এক কোণে। বেঞ্চের অন্য পাশটায় বসে সৌম্য প্রতীক্ষা করতে লাগল শ্রাবস্তির জন্য। ভাবতে লাগল সুযোগ পেলে কি কি কড়া কথা শোনাবে সে শ্রাবস্তিকে। সময় এগিয়ে চলল, কাকের ডাকও একসময় থেমে গেল। শিকার ফসকে যাওয়ার পর তারা দূরে সরে পড়েছে। তিনটে বাজার কিছুক্ষণের মধ্যেই সে একজন মহিলাকে এইদিকে আসতে দেখল। পরনে সাদা শাড়ি, গায়ের সাদা শালটা অনেকটা ঘোমটার মতো করে মুড়ি দেওয়া। সাদা পোশাক আর হাঁটার পরিচিত ভঙ্গি দেখেই সৌম্য বুঝল শ্রাবস্তী আসছে। সাদা শ্রাবস্তীর প্রিয় রং। তাকে আসতে দেখেই সৌম্য নিজের মনকে শক্ত করার চেষ্টা করল। মনে মনে বলল,
তোমার পোশাকের মতো মনটাও যদি সাদা হতো।
শ্রাবস্তী বেঞ্চের কাছে এসে দাঁড়ালো। তাকে অভ্যর্থনা জানানোর জন্য বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো না সৌম্য। শ্রাবস্তীর চোখ আর মুখের কিছুটা অংশ বেরিয়ে রয়েছে শালের আড়াল থেকে। কয়েক মুহূর্তের জন্য সৌম্যর সঙ্গে দৃষ্টি বিনিময় হল শ্রাবস্তীর। তারপর শ্রাবস্তী বেঞ্চের অন্য পাশটায় গিয়ে বসল। নিস্তব্ধভাবে কেটে গেল কয়েকটা মুহূর্ত। সৌম্যর এবার অস্বস্তি হচ্ছিল।
কিছু বলার থাকলে বলো, আমার হাতে বেশি সময় নেই।
এখানে আমরা এমন কত দুপুর কাটিয়েছি, তাই না?
ওসব কথা তুলে আজ আর কোনো লাভ হবে না। যা বলতে ডেকেছো সেটাই বলো।
জানি, ওসব কথা বলে এখন আর কোনো লাভ হবে না, মনে পড়ল তাই বললাম। আমি জানি আমি যা ভুল করেছি তার কোনো ক্ষমা নেই।
হঠাৎই বোধোদয়ের কারণ? স্বর্গসুখ ছেড়ে ফিরে এলে কেন? কবে ফিরলে?
এই দিন কয়েক হলো। স্বর্গসুখই বটে, কোন মেয়ে যেন আমার মতো না স্বর্গসুখ ভুলেও না পায়।
তা সে তোমাকে ত্যাগ করলো না তুমি তাকে?
আমি চলে এসেছি।
তুমি এসেছো? তার কাছ থেকে যা পাওয়ার তা হাতিয়ে নিয়েছো বুঝি। এবার কি নতুন কাউকে টার্গেট করবে? কিন্তু এ ব্যাপারে আমি তোমাকে কি করে সাহায্য করব?
জানি তোমার কাছে আমার অপরাধের কোনো সীমা নেই, কিন্তু প্লিজ এতটা কঠোরভাবে কথা বলো না সৌম্য। না, তার কাছ থেকে কোনো জিনিস আমি হাতিয়ে আনিনি, তবে তার দেওয়া কিছু জিনিস আমি সঙ্গে করে বইছি, দেখবে।
শ্রাবস্তী হঠাৎ দুহাত দিয়ে গায়ের শালটা দুপাশে সরাল। তার ধবধবে ফর্সা গলা, ব্লাউজের ওপরে বুকের অংশ, কাঁধ আর পেটের খানিকটা অংশ একেবারে উন্মুক্ত হয়ে গেল। সৌম্য দেখল সেসব জায়গায় ক্ষত চিহ্ন দগদগ করছে। কেউ যেন ব্লেড বা ধারালো কিছু দিয়ে শ্রাবস্তীর নরম শরীরটা একেবারে ফালা ফালা করেছে। হতবাক হয়ে এসে চেয়ে রইল শ্রাবস্তীর শরীরের দিকে। তারপর শ্রাবস্তী আবার শালের আড়ালে ঢেকে নিল তার শরীরটা।
এভাবেই শরীরে ক্ষত চিহ্ন একে সুপ পেত সে, মানসিক বিকারগ্রস্ত যে সে। তার থেকে বাঁচার জন্যই আমাকে পালিয়ে আসতে হলো। এখনো কি আমার প্রতি একটু করুণা হবে না?
শ্রাবস্তীর ক্ষত বিক্ষত শরীরটা দেখার পর কয়েক মুহূর্তের জন্য সৌম্যর মনটা সত্যি যেন নরম হয়ে গেল। হাজার হোক, সৌম্য অনেকগুলো বছর কাটিয়েছে শ্রাবস্তীর সঙ্গে, আজ শ্রাবস্তীর যে শরীরটা ক্ষত বিক্ষত, সে শরীরটাকে একদিন সৌম্য পরম ভালোবাসায় পরম মমতায় স্পর্শ করেছে। তাই হয়তো সৌম্য তাকে আর তেমন কঠিনভাবে কথা শোনাতে পারল না।
বুঝলাম, কিন্তু এই ব্যাপারে তো আমার কোনো কিছু করণীয় নেই। তোমার সঙ্গে আমার সম্পর্ক আর কোনো দিনও জোড়া লাগবে না।
তা যে আর সম্ভব নয় তা তোমার থেকে আমি ভালো জানি, আর এও জানি তুমি আমার সত্যি ভালোবেসেছিলে।
সৌম্যর এইবার মনে হল শ্রাবস্তী এইসব কথা বলে তার মন দুর্বল করার চেষ্টা করছে। শ্রাবস্তীর আর এখন অন্য কোথাও যাওয়ার পথ নেই বলে এইভাবে সৌম্যর সহানুভূতি আদায় করে তার কাছে পুনরায় ফিরতে চাইছে। সৌম্যর মনের ক্ষোভটা আবার মাথা চাড়া দিয়ে উঠল।
শোনো, আর কিছুদিনের মধ্যেই আমি বিয়ে করব, পাত্রীও ঠিক হয়ে গেছে, তাই তোমার সঙ্গে আজকেই আমার শেষ দেখা।
জানি, আর সেই কারণে সাবধান করে দিতে এসেছি তোমাকে।
কিসের থেকে সাবধান?
একবার ঠকেছ আমাকে ভালোবেসে, একই ভুল দ্বিতীয়বার আর করো না। এমন কারোর সঙ্গে সম্পর্কে থেকো না যে তোমার জীবনে আরো ভয়ঙ্কর কোনো বিপদ ডেকে আনবে। আমি আজ তোমায় সেই সতর্ক করতেই এসেছি, অনুনয় করতে নয়।
ধন্যবাদ, কিন্তু হঠাৎ আমার উপর এত সদয় হওয়ার কারণ?
কিছুটা নিজের পাপস্খলনের চেষ্টা বলতে পারো। তাছাড়া অনেকটা সময় আমরা একসঙ্গে কাটিয়েছি।
আমার ভালো চাইলে না আমাকে এইভাবে অনায়াসে ছেড়ে যেতে না। তোমার আসার কারণ এখন আর আমার বুঝতে অসুবিধা হচ্ছে না। তুমি চাও না আমি কারোর সঙ্গে সংসার করে সুখী হই, নিজে ভুল পথে পা বাড়ানোর হতাশার কারণে চাইছো যে আমার জীবনটাও যাতে যন্ত্রণায় কাটুক, আর আশা করছো যাতে আমি আবার তোমার প্রতি দুর্বল হই।
আমাকে তোমার ক্ষমা করার দরকার নেই, কিন্তু বিশ্বাস করো তোমার কোনো বিপদ যাতে না হয় আমি তাই এসেছি, আর কিচ্ছু না।
আশা করি তোমার কথা শেষ, আমার ভবিষ্যতের সিদ্ধান্ত আমিই নেব। ধন্যবাদ।
শ্রাবস্তী হয়তো আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু বাগানের অন্যদিক থেকে আবার কাকের ডাক এগিয়ে আসতে লাগলো। শ্রাবস্তী হঠাৎ উঠে দাঁড়ালো, সৌম্যর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। সে টপটপ করে চোখ দিয়ে জল ঝরছে তার। সৌম্য নিজের মনকে শক্ত করার জন্য মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিল। সে যখন চোখ ফেরাল তখন শ্রাবস্তীকে আর সে দেখতে পেল না। চারটে বেজে গেছে, ফেরার জন্য উঠে দাঁড়ালো সৌম্য। শ্রাবস্তী যেখানে বসেছিল সেখানে সৌম্যর নজর পড়তেই সে দেখল বেশ কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। কার রক্ত? পেঁচাটার নাকি শ্রাবস্তীর ক্ষতস্থানের? সৌম্য বাড়ি ফিরে এলো, শ্রাবস্তীর সঙ্গে দেখা হওয়ার মুহূর্তের কথা ভাবতে লাগল সে। যত ভাবছিল তত সৌম্যর মনে হচ্ছিল তার মনের কোনো গহীন কোণে শ্রাবস্তীর জন্য এক টুকরো ভালোবাসা আজও বেঁচে আছে এবং তা যেন আবার আত্মপ্রকাশ করা শুরু করেছে। সৌম্য কি তাকে ক্ষমা করতে পারে না? সময় সন্ধ্যের থেকে রাতের দিকে এগিয়ে চলল, হঠাৎই মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল অচেনা একটা নাম্বার। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শোনা গেল রুস্তমের কণ্ঠস্বর।
কিরে, কেমন আছিস?
এই চলছে, তুই কেমন আছিস? কবে ফিরেছিস?
সেটা জানাতেই তো ফোন করলাম। কাজ শেষ বুঝলি, শুক্রবার রাতের ফ্লাইটে কলকাতা ফিরছি। তা ওদিকের কি খবর? অ্যাড দেখে আর কেউ ফোন করেছিল?
শ্রাবস্তীর ফিরে আসার ব্যাপারটা রুস্তম নিশ্চয়ই জানে না। রুস্তমকে বলা কি উচিত হবে যে সৌম্য ওর সঙ্গে দেখা করে এসেছে?
হ্যাঁ, একজন যোগাযোগ করেছে, আমি তার বাড়িতে গেছিলাম।
গেছিলি? তা কেমন লাগলো?
বেশ ভালো। ওর নাম কৃষ্ণ কলি। মেয়েটা বেশ অন্যরকম বুঝলি, শিক্ষিত, রুচিশীল, খুব ভালো ছবিও আঁকে।
বাহ, বেশ বেশ। তা ওর আর ওর পরিবারের কেমন লাগলো তোকে?
ওরও ভালো লেগেছে আমাকে, তবে পরিবার বলতে কেউ নেই। বাবা মায়ের এক সন্তান, তারা গত হয়েছেন, মেয়েটা একাই থাকে।
বাহ, দিব্যি তো। তোরা দুজনেই তাহলে ঝাড়া হাত পা, আর অন্যদিক থেকেও কোনো সমস্যা হবে না তাহলে।
তোকে এর মধ্যে একদিন দেখা করাবো ওর সঙ্গে, তোর মতামত জানা প্রয়োজন।
বেশ তো, রোববারই যাওয়া যেতে পারে। তুই কথা বলে রাখ। আর শোন, মেয়েটার ঠিকানা আর ফোন নাম্বার দিস তো, দেখি কলকাতায় ফিরে ওর ব্যাপারে কিছু খোঁজ খবর নিতে পারি কিনা। ফ্রড কিনা সেটা তো একবার যাচাই করে নিতে হবে না?
কৃষ্ণকলি সম্পর্কে যতটুকু জানে তা সৌম্য জানালো রুস্তমকে।
ঠিক আছে রে, আজ রাখি, ফিরে কথা হবে, চ টাটা।
সৌম্য মদের বোতল খুলে বসল। এক পেগ গলায় ঢালতে না ঢালতেই আবার ফোনটা বেজে উঠল।
কেমন কাটলো আজ সারাদিন? আসলে আপনার সঙ্গে ভীষণ কথা বলতে ইচ্ছা করছিল।
সৌম্য ঠিক করল শ্রাবস্তীর ব্যাপারটা নিয়ে এখনই কিছু জানানো উচিত হবে না কৃষ্ণকলিকে, পরে সম্পর্ক গাঢ় হলে তারপর জানাবে।
ওই যেমন কাটে, অফিস আর বাড়ি, মন্দ নয়।
তা আজ সারাদিনে আমার কথা মনে পড়েছে আপনার? তবে আমার কিন্তু সারাদিন শুধু আপনার কথাই মনে পড়েছে। তা কবে আসবেন আপনি আবার?
একদিন আমার অফিসে একটু কাজের চাপ চলবে, তাই রবিবার আমার এক বন্ধুকে সঙ্গে নিয়ে যাব আপনার ফ্ল্যাটে। যে বিজ্ঞাপনটার মাধ্যমে আপনার সঙ্গে আমার যোগাযোগ হল তার ব্যবস্থা আমার ওই বন্ধুই করেছিল। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমি ওর পরামর্শ নিই।
আপনি তাকে আমার কথা জানিয়েছেন?
হ্যাঁ, একটু আগেই জানালাম। সে দুদিন পর বিদেশ থেকে কলকাতায় ফিরবে।
কিন্তু আমি যে আপনার সঙ্গে চাঁদ দেখবো ভাবলাম। প্লিজ শনিবার অন্তত একবার আসুন, যতই রাত হোক কোনো সমস্যা নেই, একসঙ্গে ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখবো আমরা, কেমন?
ঠিক আছে, দেখি কি করতে পারি। আজ রাখছি, খেতে যাব এখন।
বেশ, ঠিক আছে, শনিবার আপনার প্রতীক্ষায় থাকবো কিন্তু আমি।
শুভরাত্রি জানিয়ে ফোনটা কেটে দিল সৌম্য। দুই নারীর মাঝখানে দাঁড়িয়ে সৌম্য ঠিক বুঝে উঠতে পারছিল না তার কি করা উচিত। ঠান্ডা মাথায় দুদিন ভেবে তাকে সিদ্ধান্তটা নিতে হবে। পরদিন অফিস থেকে ফিরে রাতে খাওয়ার সময় হরনাথ বললেন,
আজ পিছনের বারান্দার বাঁকে পুরনো শিশি বোতল রাখতে গিয়ে দেখি সেখানে একটা পেঁচা বসে আছে। মনে হয় কাকের তাড়া খেয়ে ভিতরে ঢুকে পড়েছে। পেঁচা তো লক্ষ্মীর বাহন, তাই কি করবো বুঝতে পারলাম না। তাড়িয়ে দেওয়া কি ঠিক হবে?
কথাটা শুনেই সৌম্যর মনে পড়ে গেল পার্কে দেখা পেঁচা আর কাকের লড়াইটার কথা। বাড়ির পিছন দিকের ওই বারান্দাতে সচরাচর কেউ যায় না, বাতিল জিনিস রাখা হয় ওখানে।
আছে যখন থাক, নিজেই চলে যাবে। লুসি দেখেছে ওকে? চিৎকার করেনি?
লুসিও আমার পিছনে পিছনে বারান্দাতে গেছিল, পেঁচাটাকে দেখেওছে, কিন্তু কোনো চিৎকার বা চেঁচামেচি করলো না দেখলাম।
পরদিন যথারীতি অফিসে গেল সৌম্য, কিন্তু মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খেয়েই চলেছে। কি করা উচিত তার? শ্রাবস্তীকে ক্ষমা করে দেবে, নাকি যে নারী তাকে পাওয়ার জন্য প্রবল প্রত্যাশা করে আছে তাকেই সে গ্রহণ করবে? ব্যাপারটা নিয়ে রুস্তমের সঙ্গে আলোচনা করা দরকার। অফিস থেকে সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি ফিরল সৌম্য। রুস্তম নিজেই ফোন করল তাকে। বিদেশ ভ্রমণ নিয়ে কিছুক্ষণ আলোচনা করবার পর রুস্তম নিজেই জানালো,
আমি কলকাতায় এসেই বুঝলি তো ওই মেয়েটার সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেছি। মনে তো হয় কিছু না কিছু খবর পেয়েই যাব।
সৌম্যর এরপর মনে হল শ্রাবস্তির ব্যাপারটা ওকে জানানো দরকার, কিন্তু তার আগেই রুস্তম উপদেশ দেওয়ার ঢঙে বলতে আরম্ভ করল,
শোন, মানুষের জীবনে অনেক দুর্ঘটনাই ঘটে, কিন্তু সেই সব আঁকড়ে ধরে বসে থাকা তো চলে না বল, সব ভুলে এগিয়ে যেতে হয়, এটাই তো জীবনের নিয়ম। আর সময়ও ধীরে ধীরে সব ক্ষত সারিয়ে দেয়, যা গেছে তা যাক না। যদি মেয়েটাকে তো সত্যিই ভালো লেগে থাকে, তারপর খোঁজ খবর নিয়ে দেখা যায় যে সত্যিই ও ভালো, তাহলে আর সময় নষ্ট করিস না, এটা সেরে ফেল, দেখবি জীবন অনেক বদলে গেছে, কত সুন্দর হয়ে গেছে, আর পিছনে ফিরে তাকাস না, বুঝলি? ঠিক আছে রে, এখন রাখছি, আমার একটা জরুরি কল আসছে বুঝলি, রোববার তোর সঙ্গে যাচ্ছি ফাইনাল।
ফোনটা রেখে দিল সৌম্য। রুস্তম কি অনুমান করছে শ্রাবস্তী ফিরে এসে সৌম্যকে আবার আঁকড়ে ধরার চেষ্টা করবে? তাই কি এই উপদেশ? রুস্তম যখন বলছে তখন নিশ্চয়ই সৌম্যর ভালো চেয়েই বলছে। সত্যি তো, পিছনে না তাকিয়ে তার উচিত কৃষ্ণকলির হাতে হাত রেখে নতুন জীবন শুরু করা। সৌম্য একসময় সিদ্ধান্ত নিয়েই ফেলল, সে মন থেকে অতীতকে ঝেড়ে ফেলবে। রবিবার সে রুস্তমকে নিয়ে যাবে ঠিকই, তবে তার আগেই সে কৃষ্ণকলিকে বুঝিয়ে দিয়ে আসবে যে সে তার সঙ্গে বৈবাহিক বন্ধনে যেতে রাজি, মনের দ্বন্দ্বকে আর বাড়তে দেওয়া যাবে না। পরদিন ভোরবেলায় হরনাথ এসে বলে গেল,
দাদাবাবু, ওই পেঁচাটা কিন্তু এখনো যায়নি।
কথাটা শুনে নিছকই কৌতূহল বশত সৌম্য এগোল বাড়ির পেছন দিকে। এটা বাড়ির সব থেকে পুরনো অংশ। পিছন দিকের বারান্দাতে একসময় একটা গ্রিলের দরজা ছিল বটে, কিন্তু সেটা অনেকদিন আগেই মরচে পড়ে খসে গেছে, নতুন করে আর লাগানো হয়নি। শিশি বোতল, পিচ বোর্ড, বাতিল জিনিসপত্রের স্তূপ সেখানে। হরনাথ সেগুলো মাঝে মাঝে বাড়ির বাইরে ফেলে আসে, আর যারা এসব কিনতে আসে তাদের বিক্রি করে দেয়। সৌম্য বারান্দাতে উঠে এলো। তার এক কোণে মাথার দিকে একটা বাক্স মতো আছে, আধো অন্ধকার জায়গাটা, সেখানেই সে বড় সাদা রঙের পেঁচাটাকে দেখতে পেল। সৌম্য তাকাতেই পেঁচাটা একটু নড়ে উঠল, তারপর সৌম্যর দিকে একবার তাকিয়ে বাক্সের একটু ভিতর দিকে সরে গেল। লুসিও কৌতূহলী হয়ে পেঁচাটাকে দেখল ঠিকই, কিন্তু কোনো হাঁকডাক করল না। অফিসে বসে সৌম্য উত্তেজিত হতে থাকল তার নৈশ অভিসারের কথা ভেবে। বহু বছর আগে একবারই তার মন এতটা পুলকিত হয়েছিল, এতটা রোমাঞ্চিত হয়েছিল, যেদিন সে প্রথমবার একান্তে দেখা করতে গেছিল শ্রাবস্তীর সঙ্গে সবুজ বিধিতে। সৌম্য যখন বাড়ির সামনে নামল তখন ধীরে ধীরে চাঁদ উঠতে শুরু করেছে। হরনাথ তারই প্রতীক্ষায় ছিল, শনিবার তার সাপ্তাহিক বাড়ি ফেরার দিন। সৌম্য বাড়িতে ফিরে ফ্রেশ হওয়ার পর হরনাথ তাকে চা দিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। চাটা শেষ করে সৌম্যর মনে হল লুসির খাবারটা আগেই দিয়ে দেওয়া ভালো, বলা যায় না আজ হয়তো তার ফিরতে দেরি হতে পারে, তখন খিদের জ্বালায় কষ্ট পেতে পারে লুসি। তাই পাশের ঘরে লুসির খাবার জায়গাতে সৌম্য খাবার দিয়ে এলো, কিন্তু খাবারের প্রতি এখনই সে কোনো আগ্রহ প্রকাশ করল না। সৌম্য এবার নিজের প্রস্তুতি শুরু করল। আজ সে কৃষ্ণকলির মতোই আগা গোড়া কালো পরবে। ওয়ার্ড্রপ থেকে তার কালো কোটটা বার করতেই লুসি চিৎকার করে উঠল। লুসি যখনই বুঝতে পারে যে সৌম্য বাইরে বেরোবে তাকে বাড়িতে একলা রেখে, তখনই সে এরকম করে, কিন্তু আজ ওকে একটু বেশি উত্তেজিত দেখাল, কারণ লাফিয়ে উঠে সে সৌম্যর হাত থেকে কোটটা কেড়ে নেওয়ার চেষ্টা করতে লাগল। সৌম্য বুঝতে পারল লুসি তাকে জামা প্যান্ট পরতে দেবে না, তাই সে কোটটা বাঁচিয়ে লুসির কলার ধরে তাকে পাশের ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। লুসি ক্ষিপ্তভাবে চিৎকার করতে করতে থাবা দিয়ে দরজা খোলার জন্য দরজার পাল্লায় আঘাত করতে লাগল। সৌম্য কালো ট্রাউজার, কালো শার্ট, কালো কোট আর জুতো পরে যখন আয়নার সামনে দাঁড়াল, তখন ওর নিজেকে দেখে ব্ল্যাক প্রিন্স বলে মনে হচ্ছিল। সৌম্য এরপর যখন বেরোবার জন্য সদর দরজার কাছে হাজির হল, তখন লুসি ঘরের ভিতর থেকে এত চিৎকার আর দাপাদাপি শুরু করল যে সৌম্যর মনে হল যেন সে দরজা ভেঙে বেরিয়ে আসতে চাইছে। একবার সৌম্য ভাবল দরজা খুলে লুসিকে শান্ত করার চেষ্টা করবে, কিন্তু পর মুহূর্তেই মনে হল লুসি হয়তো তার গায়ে উঠে পাট ভাঙা পোশাক নষ্ট করে দিতে পারে, তাছাড়া ওকে শান্ত করতে গিয়ে বেরোতেও তো দেরি হয়ে যেতে পারে। এখনই প্রায় 8টা বাজে, কাজেই বেরিয়ে পড়ল সে। গেটের বাইরে গাড়ি রাখা আছে, বারান্দার গ্রিলে তালা দিয়ে সে গেটের দিকে এগোতে এগোতে তাকালো আকাশের দিকে। ইতিমধ্যেই বেশ বড় চাঁদ উঠেছে। হঠাৎ মাথার ওপর ঝটপট ডানা ঝাপটানোর শব্দ হল। সেই বিরাট সাদা পেঁচাটা বাড়ির পিছন দিক থেকে উড়ে এসে বাগানের একপাশে গ্যারাজ ঘরের মাথায় এসে বসল। রাত নামতেই সম্ভবত শিকার করতে বেরিয়েছে সে। সৌম্য গাড়িতে উঠে পড়ল। এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল তার গন্তব্যে। গাড়ি থেকে নেমে আবাসনের বেসমেন্টে প্রবেশ করল সৌম্য। যে লোকটা বসে থাকে তাকে আজ আর চোখে পড়ল না। লিফটে উপরে উঠতে শুরু করল সে। সেই লিফটের ভেতর থেকে দেখা নিঝুম করিডোর সিঁড়ির ল্যান্ডিং, কোথাও কোনো লোকজন নেই। সর্বোচ্চ তলায় পৌঁছে লিফট দাঁড়িয়ে পড়ল। বেরিয়ে করিডোর ধরে এগিয়ে সৌম্য কৃষ্ণকলির ঘরের সামনে গিয়ে দাঁড়াল। দরজাটা মৃদু খোলা, কলিং বেল টিপতেই ভিতর থেকে তার কণ্ঠস্বর ভেসে এল,
চলে আসুন।
সৌম্য পা রাখল ঘরের ভিতর। কৃষ্ণকলি নেই, ভিতরে আছে সম্ভবত। সোফার দিকে পা বাড়াতে গিয়ে সৌম্যর কি খেয়াল হতে দেয়ালে ঝোলানো কাকের ছবিটার সামনে গিয়ে দাঁড়াল, বা হয়তো ছবিটাই তাকে কাছে টেনে নিল। ছবিটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল সৌম্য। একটা অদ্ভুত জিনিস সৌম্য খেয়াল করল যা গতদিন ছিল না। কাকটার ঠোঁটের মুখে একটা লাল বিন্দু তৈরি হয়েছে, ঠিক যেন এক ফোঁটা রক্ত লেগে। কৃষ্ণকলি কি মাঝে মধ্যে এই ছবিতে রং বোলায় নাকি? সৌম্য দেয়ালের কাছ থেকে সরে এসে সোফায় এসে বসল। কয়েক মুহূর্তের মধ্যেই কৃষ্ণকলি পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করল। আজও তার পরনে কালো স্লিভলেস ব্লাউজ আর কালো পাড়ের স্বচ্ছ শিফনের শাড়ি।
বাহ, কালো ড্রেসে আপনাকে তো দারুণ মানিয়েছে। কালোতে আপনাকে কেমন লাগে তা আমার দেখার খুব ইচ্ছে ছিল। সংকোচের কারণে কথাটা আপনাকে কখনো বলতে পারিনি, কিন্তু আপনি আমার মনের কথা জানলেন কিভাবে?
থট রিডিং। আপনাকেও কিন্তু খুব সুন্দর লাগছে।
আপনি তো আবার পাত্রীপক্ষের বাড়িতে খাবার খান না, তবে আজ একটা অন্যরকম আয়োজন করেছি আপনার জন্য।
কি আয়োজন?
কৃষ্ণকলি উত্তর না দিয়ে পর্দার আড়ালে চলে গেল। তারপর একটা ট্রে হাতে নিয়ে বাইরে বেরিয়ে এলো, তারপর সেটা নিয়ে এসে টেবিলে নামিয়ে রাখল। ট্রেতে রাখা জিনিসগুলো দেখে সৌম্য বেশ অবাক হয়ে গেল। তাতে রাখা রয়েছে একটা দামি হুইস্কির বোতল, তার সঙ্গে গ্লাস, জলের বোতল, কাজু বাদাম ইত্যাদি। সৌম্যর মুখোমুখি সোফায় এসে বসল কৃষ্ণকলি।
আমি জানি এই ব্র্যান্ডটা আপনার ভালো লাগে, আর আজ একটা বিশেষ দিন, আমরা দুজন একসঙ্গে চাঁদ দেখব, ডানা মিলে উড়ে যাব চাঁদের দিকে, আর তাই এই আয়োজন করেছি।
আপনি ড্রিঙ্ক করেন?
না, করি না, তাই আমি জানিও না কোনটা কত পরিমাণে গ্লাসে ঢালতে হয়, আপনাকে কিন্তু করে নিতে হবে।
সৌম্য সাধারণত আজকাল বাড়ির বাইরে মদ্যপান করে না, এখানে পান করা কি ঠিক হবে? আবার কৃষ্ণকলির আয়োজনে সাড়া না দিলে সে কষ্ট পেতে পারে, সৌম্য তাকে বিশ্বাস করছে না এরকমটা ভাবতে পারে। তাই সৌম্য বোতলটা খুলে একটা পেগ বানিয়ে ধীরে সুস্থে তাতে চুমুক দিতে দিতে কৃষ্ণকলির সঙ্গে গল্প করতে আরম্ভ করল। আজ যেন আরো বেশি সুন্দরী লাগছে কৃষ্ণকলিকে, তার শরীরের একটা আবেদনও বেশ পরিস্ফুট হচ্ছে সৌম্যর চোখে। সৌম্য পেগটা শেষ করল।
বুঝে গেছি প্রপোর্শন, দিন দেখি বানিয়ে দি।
সৌম্য আপত্তি করল না, কৃষ্ণকলি গ্লাসে হুইস্কি আর জল ঢেলে পেগ বানিয়ে দিল। সৌম্য দ্বিতীয় পেগ গলায় ঢালতে আরম্ভ করল, নেশা ধরছে আস্তে আস্তে।
আমরা কখন চাঁদ দেখতে যাব?
কেন, আজও কি আপনাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে? আমার সঙ্গ কি আপনার ভালো লাগে না?
তোমার সঙ্গ ভালো না লাগলে কি আসতাম? না, আজ তারা নেই।
মুখ থেকে হঠাৎ তুমি সম্বোধন বেরিয়ে আসার পর মুহূর্তেই সে নিজেকে সংশোধন করল।
দিয়ে মানে আপনার ডাকে কি আসতাম?
তুমি সম্বোধনটা কিন্তু শুনতে বেশ লাগলো। এবার থেকে তুমিই থাক। হ্যাঁ, যাব। আর একটু রাত হোক, রাত যত বাড়বে চাঁদ তত বড় হবে, আর ছাদের কাছে নেমে আসবে।
আবারও গল্প করতে শুরু করল তারা, কখনো গান নিয়ে, কখনো কবিতা, ইত্যাদি নানান বিষয় নিয়ে। আগের পেগটা কথা বলতে বলতে শেষ হয়ে যাওয়ায় আবারও একটা পেগ বানিয়ে দিল কৃষ্ণকলি। বোতলটা ফাঁকা হতে শুরু করল। এদিকে রাত বেড়ে চলেছে। এক সময় শেষ পেগটা বানিয়ে কৃষ্ণকলি বলল,
এটা খেয়ে এবার উপরে চলুন।
সৌম্য হুইস্কির শেষ পেগটা ঢকঢক করে গলায় ঢেলে দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়াল। পাটা একটু যেন টলে গেল তার।
আমি হাত ধরছি আপনার।
কৃষ্ণকলির হাত ধরেই তার ঘর থেকে বাইরে বেরিয়ে সিঁড়ির দিকে সৌম্য এগোল। মদের গন্ধ ছাপিয়ে কৃষ্ণকলির গায়ের গন্ধ যেন টের পাচ্ছে সৌম্য। সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো তারা দুজন। জ্যোৎস্নায় আলোকিত বিশাল ছাদটা, বিশাল রূপলি থালার মতো চাঁদটা যেন সত্যি ছাদের উপর নেমে এসেছে। উপরে ওঠার পর সৌম্যর হাতটা ছেড়ে দিল কৃষ্ণকলি। তাকে নিয়ে সে এগোলো ছাদের একদিকে। অন্য দুদিন তারা যেদিকে গিয়ে দাঁড়িয়েছিল সেই দিকে নয়, অন্যদিকে। রেলিং এর কাছে গিয়ে সৌম্যর কিছুটা তফাতে গিয়ে দাঁড়াল কৃষ্ণকলি। সৌম্য রেলিং ধরে তাকালো নিচের দিকে। এটা আবাসনের পিছনের অংশ, অন্যদিকের মতো আলোকোজ্জ্বল শহর এই দিকটাতে দেখা যাচ্ছে না। নিচ থেকে বড় বড় ঝাঁকড়া কিছু গাছের মাথা উপরের দিকে উঠে এসেছে। তার ওপাশে চন্দ্রালোকে বহু দূর পর্যন্ত ফাঁকা জমি দেখা যাচ্ছে। সেদিকে কোথাও কোনো বাড়ি ঘর নেই।
তুমি কিছু শুনতে পাচ্ছ এই গাছগুলোর থেকে?
কাকের ডাক।
হ্যাঁ, এই জ্যোৎস্না রাতকে কি বলে জানো? কাক জ্যোৎস্না।
এমন নাম কেন?
ওই জ্যোৎস্না এত আলো ছড়ায় যে কাকেরা ভাবে ভোরের আলো ফুটে গেছে, তাই বাসা ছেড়ে বেরিয়ে আকাশে উড়াউড়ি শুরু করে। রাত্রে কাকের ডাকে ছেয়ে যায় সারা আকাশ, তাই নাম কাক জ্যোৎস্না। ওই যে কাকের ডাক শুনতে পাচ্ছ, এর মানে ঘুম ভাঙতে শুরু করেছে ওদের। একটু পরেই বাসা ছেড়ে বেরিয়ে উড়তে শুরু করবে ওরা। প্রথমে একটা, দুটো, তারপর ঝাঁকে ঝাঁকে।
সত্যি কি উজ্জ্বল আলো, মনে হচ্ছে যেন দিনের আলো। অপূর্ব, এমন চাঁদের আলো আমি আগে দেখিনি।
এই কাক জ্যোৎস্না দেখাবো বলেই তো আজ তোমাকে আসতে বলেছিলাম।
না এলে সত্যি মিস করতাম।
আচ্ছা, তোমার উঠতে ইচ্ছে করছে না? ভেসে যেতে ইচ্ছে করছে না চাঁদের দিকে? ছুতে ইচ্ছে করছে না ওই চাঁদটাকে?
হ্যাঁ করছে তো, কিন্তু কিভাবে উড়ব?
আমি তোমাকে নিয়ে যাবো চাঁদের কাছে, শিখিয়ে দেব কিভাবে উঠতে হয়, তারপর তারপর একসঙ্গে উড়ে বেড়াবো আমরা।
কৃষ্ণকলির কথা শুনে সৌম্য ফিরে দাঁড়ালো তার দিকে। চাঁদের আলো যেন পিছলে নামছে কৃষ্ণকলির কাঁধ আর বাহু বেয়ে। স্বচ্ছ শাড়ির আড়াল থেকে উঁকি দিচ্ছে তার বক্ষ বিভাজিকা গভীর নাভি। সৌম্যর মনে হল কোনো কালো পরী যেন আকাশ থেকে নেমে এসে তার সামনে দাঁড়িয়েছে। কৃষ্ণকলি এগিয়ে এসে তাকে আলিঙ্গন করল, নিবিড় আলিঙ্গন। সৌম্য আঁকড়ে ধরল তাকে, তারপর কৃষ্ণকলি ঠোঁটের আহ্বানে নিজের ঠোঁট নামিয়ে আনল ওর ঠোঁটের ওপর। কাক জ্যোৎস্নাতে দুজোড়া ঠোঁট মিশে যেতে লাগল। হঠাৎ কৃষ্ণকলি কামড়ে ধরল সৌম্যর ঠোঁট। সৌম্যর মনে হল সে কামড় কামনমত্ত নারীর কামড়ের থেকে অনেক বেশি তীব্র আর জ্বালা ধরানো। এই অনুভূতি কদিন আগেও সে স্বপ্নের মধ্যে পেয়েছে। সৌম্য অস্ফুট শব্দ করে উঠল যন্ত্রণায়, কিন্তু কৃষ্ণকলি কামড় ছাড়ল না। সেই অবস্থাতেই সে সৌম্যকে জড়িয়ে ধরে ধীরে ধীরে ঠেলতে ঠেলতে নিয়ে চলল ছাদের আরেক দিকে। ক্রমশ পিছতে থাকে সৌম্য, সে যেন পেরে উঠছে না এই নারীর সঙ্গে। হঠাৎ সৌম্য খেয়াল করল সে যেখানে এসে পৌঁছেছে সেখানে ছাদের রেলিং অসম্পূর্ণ, তার উচ্চতা মাত্র হাঁটু সমান হবে, আর সেদিকেই তাকে ঠেলে নিয়ে যাচ্ছে কৃষ্ণকলি। হয়তো সে এতটাই উত্তেজিত হয়ে পড়েছে যে হুঁশই নেই সৌম্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে সে। সৌম্য এক ঝটকায় তার ঠোঁটটা সরিয়ে আচমকা কৃষ্ণকলিকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিয়ে তার বাহু বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিল। এমনটা ঘটবে সেটা আশা করেনি কৃষ্ণকলি। সে বিস্মিত হয়ে তাকালো সৌম্যর দিকে।
কোথায় নিয়ে যাচ্ছিলে তুমি? আরেকটু হলেই তো আমরা দুজনে ছিটকে নিচে পড়তাম।
তুমি যে বললে উড়বে, ওখান থেকে তো চাঁদের দিকে উড়ে যাব আমরা।
তুমি কি সত্যি ওখান থেকে ঝাঁপ দিতে চাইছিলে নাকি?
হ্যাঁ, নাহলে উড়ব কিভাবে?
এই বলে সে আবার পা বাড়ালো সৌম্যর দিকে। ওদিকে নিচ থেকে ভেসে আসা কাকের ডাক এবার স্পষ্ট কানে আসছে। ওড়ার প্রস্তুতি শুরু করেছে তারা।
শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার সঙ্গীতের ডাক? আমরা দুজন আকাশে উড়তে শুরু করলে ওরা উড়তে শুরু করবে।
তুমি কি পাগল হয়ে গেলে? ওখান থেকে ঝাঁপ দিলে তো আমরা মারা পড়ব।
কৃষ্ণকলি সৌম্যর দিকে এগিয়ে আসতে আসতে তার কথার জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে কি একটা নেমে এসে ঝাঁপিয়ে পড়ল কৃষ্ণকলির মাথার ওপর। আকস্মিক এই ঘটনায় কৃষ্ণকলি কিছুটা পিছু হটে তার মাথা মুখ আঁকড়ে ধরা জিনিসটার থেকে বাঁচতে টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। তার গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো, তবে সেটা মানুষের কণ্ঠস্বর নয়, কাকের ডাক। আর সেই শব্দে নিচের গাছের মাথা থেকে কয়েকটা কাক যেন ভয়ার্তভাবে ডেকে উঠল। তারপরে এক অকল্পনীয় দৃশ্য প্রত্যক্ষ করল সৌম্য। কোথায় কৃষ্ণকলি? ছাদের উপর লড়াই করছে একটা দাঁড় কাক আর সাদা রঙের একটা বিরাট পেঁচা। রাতে পেঁচার দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়ে ওঠে। দিনের বেলা সে কাকেদের শিকার হলেও রাতে সে নিজেই শিকারী। সৌম্য দেখতে লাগলো পেঁচাটার তীক্ষ্ণ নখের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে কাকটা, চাঁদের আলোতে উড়ছে তার কালো পালক। সৌম্যর মনে হল সে বোধহয় নেশার ঘরে ভুল দেখছে। এমন সময় তার মোবাইলটা বেজে উঠল। সম্বিত ফিরে পেয়ে ফোনটা বার করে কানে দিতেই উপাস থেকে রুস্তমের উত্তেজিত কণ্ঠস্বর ভেসে এলো,
সৌম্য, যে তোকে কৃষ্ণকলি বলে পরিচয় দিয়েছে সে কৃষ্ণকলি হতেই পারে না। মেয়েটা কিন্তু ফ্রড, খবরদার ওর ফোন তুলবি না আজ।
কেন?
কাল সকালে তোর বাড়ি যাচ্ছি, তখন যা বলার বলব।
ফোনটা কেটে গেল। কিছুটা তফাতে তখনও লড়াই করে চলেছে কাক আর পেঁচাটা, তবে লড়াই প্রায় শেষ হয়ে এসেছে। পেঁচাটা কাকটার শরীরটাকে প্রায় ছিন্ন ভিন্ন করে ফেলেছে। রাশি রাশি কালো পালক উড়ছে বাতাসে। আর এক মুহূর্ত দেরি করল না সৌম্য, ছুটল লিফটের দিকে। অ্যাপার্টমেন্ট থেকে কোন রকমে বেরিয়ে এসে সে উঠে বসল তার গাড়িতে। প্রায় টলতে টলতে বাড়িতে ঢুকল সে। যে অসম্ভব ঘটনা সে প্রত্যক্ষ করেছে তা তার মাথার ভেতরে সমস্ত কিছু গণ্ডগোল করে দিয়েছে। বাড়ির ভিতর ঢুকে সে হরনাথকে দেখতে পেল।
তুমি বাড়ি যাওনি?
বাস খারাপ, এরপর আর বাস নেই, তাই আপনি বেরোবার পরেই আমি বাড়ি ফিরে এলাম। আপনার শরীর ঠিক আছে তো? কিছু হয়েছে নাকি?
না, কিছু হয়নি,
বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল সৌম্য। অনিদ্রায় কাটল তার সারাটা রাত। বার বার তার চোখের সামনে ভেসে উঠছিল কাক জ্যোৎস্নায় সেই লড়াইয়ের দৃশ্য। গাড়িটা চালাচ্ছিল রুস্তমি। সৌম্যর অবসন্ন ভাব তখনও কাটেনি। বেলা দশটা বাজে, চারপাশে রৌদ্রোজ্জ্বল পৃথিবী। কিছুক্ষণ আগে রুস্তম সৌম্যর বাড়িতে এসেছিল, তারপর কিছু কথাবার্তার পর তারা কৃষ্ণকলির বাসস্থানের দিকে রওনা হয়েছে একটা সত্য উদ্ঘাটনের জন্য। সৌম্য কৃষ্ণকলির বাড়িতে তার যাওয়া আসার ব্যাপারটা খুলে বলেছে রুস্তমকে। শুধু বলেনি, গতকাল তার চোখের সামনে কৃষ্ণকলির কাক হয়ে যাওয়ার ব্যাপারটা আর ওই লড়াইটার কথা। কারণ রুস্তম তা শুনে হয়তো ভাবতে পারে সৌম্যর মাথা খারাপ হয়ে গেছে। সন্তকে আবারও বলছি, কৃষ্ণকলি নামে যে তোর কাছে নিজের পরিচয় দিয়েছে সে আগা গোড়া ফ্রড। আমি দুটো সোর্স থেকে জেনেছি, ওই নামে যে মেয়েটা ওখানে ছিল সে কয়েক মাস আগে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তোর কাছে যে মেয়েটা কৃষ্ণকলি বলে নিজের পরিচয় দিয়েছে নিশ্চয়ই কৃষ্ণকলিকে ব্যক্তিগতভাবে চিনত, আর কৃষ্ণকলি সে যে একটা বড় দাঁও মারার আশায় ছিল। সৌম্যরা পৌঁছে গেল সেই অ্যাপার্টমেন্টে। রুস্তমকে নিয়ে সে বেসমেন্টে প্রবেশ করতেই একজন কেয়ারটেকার গোছের লোককে দেখতে পেল। লোকটা সৌম্যর অচেনা, রাতে যে লোকটা থাকে সে নয়।
নমস্কার, তা স্যারেরা কি ফ্ল্যাট দেখতে এসেছেন?
আমরা টপ ফ্লোরে যাব।
টপ ফ্লোরে একটা ছাড়া সব ফ্ল্যাটই বিক্রি আছে।
জানি, আমি বেশ কয়েকবার সন্ধ্যাবেলা এখানে এসেছি।
লোকটা আর কথা বলল না, রুস্তমকে নিয়ে সৌম্য এগোল লিফটের দিকে। টপ ফ্লোরে ওরা পৌঁছে গেল। সৌম্যর বুকটা ঢিপ ঢিপ করছে এক অজানা আশঙ্কায়। কুড়ি তলায় উঠে এলো তারা। ফ্লোরটা আগের মতোই নির্জন। লিফটের বাইরে বেরোতেই কাকের ডাক কানে এলো তাদের। সামনেই ছাদে ওঠার সিঁড়ি, ছাদ থেকেই কাকের ডাক ধেয়ে আসছে। করিডোর দিয়ে এগিয়ে রুস্তমকে নিয়ে সৌম্য পৌঁছল কৃষ্ণকলির ফ্ল্যাটের সামনে। কি আশ্চর্য, ঘরটা বাইরে থেকে তালা বন্ধ করা। কিছু আবর্জনা ছড়িয়ে আছে ঘরের সামনে, সম্ভবত ঘর থেকেই সেগুলো বাইরে বার করা হয়েছে। সেটা দেখে সৌম্য আরো অবাক হল, এটা তো গতকাল রাতেও এখানে ছিল না।
এই তো, এটাই মেয়েটার ফ্ল্যাট।
ফ্ল্যাট তো তালা বন্ধ দেখছি, মেয়েটা কি পালালো নাকি?
ঠিক বুঝতে পারছি না।
আবর্জনার স্তূপের মাঝে পড়ে থাকা একটা ক্যানভাসও সে দেখতে পেল। সৌম্য উঠিয়ে নিয়ে সেটা সোজা করতেই বেশ অবাক হয়ে গেল। এই সেই ক্যানভাস যা ঝোলানো ছিল কৃষ্ণকলির ঘরে, তবে ক্যানভাসের ছবিটা আমূল বদলে গেছে। একটা রক্তাক্ত ছিন্ন ভিন্ন মৃত কাকের শরীর আঁকা তাতে এখন। কৃষ্ণকলির সঙ্গে মেয়েটার মনে হচ্ছে ভালোই যোগাযোগ ছিল। ওর আঁকা ছবিগুলো বোধহয় হাত করেছিল কৃষ্ণকলি সাজার জন্য। সৌম্যর বুকের ভিতর হাতুড়ি পিটতে শুরু করেছে। ছবিটা জঞ্জালের স্তূপের ওপর আবার নামিয়ে রাখে সে।
চল তো একবার ছাদে যাই, দেখি সেখানে মেয়েটা আছে কিনা।
সিঁড়ি বেয়ে দুজনেই উপস্থিত হল ছাদে। কাকের ডাকে সারা ছাদ মুখরিত। ছাদে পা রেখে তারা দেখল একটা মরা কাক পড়ে আছে ছাদে, আর তাকে ঘিরে জটলা করেছে একদল কাক। কৃষ্ণকলি সেখানে নেই। দৃশ্যটা দেখে সৌম্য রুস্তমকে নিয়ে ছাদ থেকে নেমে পড়ল বাকরুদ্ধ। সে বেসমেন্টে নেমে আসার পর কেয়ারটেকার লোকটার সঙ্গে আবার দেখা হল।
তা কেমন লাগলো স্যার?
আচ্ছা, করিডোরের একদম শেষের ফ্ল্যাটে কে থাকে?
কেউ থাকে না স্যার, তবে ওটা বিক্রি নেই।
কেন?
আসলে ওখানে যিনি থাকতেন সেই ভদ্রমহিলা মারা গেছেন।
আবাসন ছেড়ে বেরিয়ে এলো সৌম্যরা। স্টিয়ারিং এ ফের রুস্তম। পুরোটাই ভাঁওতাবাজি, সম্ভবত কৃষ্ণকলির ফ্ল্যাটেই থাকে মেয়েটা। আর কেয়ারটেকারদের হাত করা তো খুব একটা কঠিন নয়। এভাবেই একটা বেশ বড় র্যাকেট চালাচ্ছে মনে হয়। যাই হোক, ও ফোন করলে কিন্তু খবরদার আর এন্টারটেইন করবি না। রুস্তম আরো কিছু বলল, কিন্তু কথাগুলো যেন কানে গেল না সৌম্যর। তার মাথার ভিতর সমস্ত তালবোল পাকিয়ে যাচ্ছে। বাড়ির সামনে সৌম্যকে নামিয়ে দিয়ে রুস্তম গাড়ি নিয়ে চলে গেল। বাড়িতে ঢুকে, নিজের ঘরে ঢুকে চুপচাপ বসে পুরো ব্যাপারটা ব্যাখ্যা করার চেষ্টা করছিল সৌম্য। এমন সময় চা নিয়ে ঘরে ঢুকল হরনাথ। চায়ের কাপ নামিয়ে রেখে হরনাথ এমন ভাবে দাঁড়ালো যেন কিছু বলতে চায়।
কিছু বলবে? কাল আপনি বেরিয়ে যাওয়ার পর শ্রাবন্তী দিদিমণি মনে হয় আপনাকে খুঁজতে এসেছিলেন। আমি যখন বাড়ির দিকে আসছি তখন দেখি গেট খুলে বাইরে বেরোচ্ছেন। আমার সঙ্গে কথা হয়নি তার। আমি গেটের কাছে পৌঁছনোর আগেই তিনি হাঁটতে শুরু করলেন, আমিও আর তাকে ডাকিনি।
তুমি ঠিক দেখেছো?
হ্যাঁ, উনি কতবার এ বাড়িতে এসেছেন ওকে চিনতে ভুল করব। একটা সাদা শাড়ি আর সাদা চাদর পরেছিলেন।
সাদা শাড়ির কথাটা শুনেই সৌম্যর মনে অন্য একটা ভাবনার উদয় হল। চা না খেয়েই ঘর থেকে বেরিয়ে পড়ল সে। তারপর বাগান হয়ে বাড়ির পিছন দিকের পুরনো বারান্দায় গিয়ে উপস্থিত হল। যা ভেবেছিল তাই, বাক্সের ওপর সেই সাদা পেঁচাটা আর নেই। এমন সময় সৌম্যর মোবাইলটা বেজে উঠল, রুস্তমের ফোন।
এক্ষুনি খবরটা পেলাম, জানি না তোর শুনে কেমন লাগবে।
কি খবর?
দিন সাতেক আগে শ্রাবস্তী কলকাতায় ফিরেছিল, ফেরার পরদিনই আত্মহত্যা করেছে।
রুস্তমের পর আর কি কি বলল তা আর শুনতে পেল না সৌম্য। ফোনটা খসে পড়ল তার হাত থেকে। তার চোখে ফুটে উঠল গতরাতের সেই দৃশ্য। কাক জ্যোৎস্নাতে বিরাট সাদা পেঁচা লড়াই করে চলেছে একটা দাঁড় কাকের সঙ্গে।
শুনছিলে কাক জ্যোৎস্না, কাহিনী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, গল্প পাঠ নাট্যরূপ নির্দেশনা রুস্তম এবং কেয়ারটেকারের ভূমিকায় অনুভব, সৌম্যর ভূমিকায় আমি রণদীপ, কৃষ্ণকলির ভূমিকায় অধ্যায়, শ্রাবন্তীর ভূমিকায় শর্বাণী, হরনাথের ভূমিকায় পার্থ, শব্দগ্রহণ এবং আবহ শুভজিৎ, পোস্টার ডিজাইন দীপঙ্কর। তাহলে কেমন লাগলো আজকের গল্প ও উপস্থাপনা জানাও কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে সবার সঙ্গে শেয়ার করে দিও আর হাই পয়েন্টস বাড়িয়ে দিও। আর আমাদের স্পটিফাই চ্যানেলটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, ভয় থেকো।